আচ্ছা, সেদিন ওই মইটা ওরা ফেলে না গেলেও তো পারত, অথবা জ্যোৎস্নার টানে ছাদে না উঠলেই হতো, অন্তত জীবনটা বেঁচে যেত। একটু সাবধান হলেই চীনের শিয়ান শহরটা এত বিষাদময় হতো না। জানালার পাশে এসে প্রতি রাতে দাঁড়াত না কেউ, ভয়ঙ্কর হয়ে উঠত না হোস্টেল অথবা দূরের সেই ট্রেনিং সেন্টার।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
Book.com. The fear returns with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম। আজ আপনাদের মাঝে নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা আমারই খুব কাছের এক বন্ধুর জীবনের এক ভয়ানক কালো অধ্যায়। আমরা স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড, একেবারে প্রাণের বন্ধু যাকে বলে, ওর জীবনে ঘটে যাওয়া এই ঘটনা যখন ও আমাকে বলেছিল, আমার নিজেরই রাতের বেলা ঘুমাতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই তো আশেপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। সময়টা 2021। আমরা তখন সবেমাত্র আমাদের পড়ালেখা শেষ করেছি। আমাদের ব্যাচের ছেলেমেয়েরা যে যার মতো ভবিষ্যতের আশায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। কেউ পাড়ি জমাচ্ছিল মালয়েশিয়া, কেউ ক্যানাডা, কেউ বা যুক্তরাজ্য, অনেকে আবার নিজের দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়াটা তখন সবারই একটা স্বপ্নের মতো ব্যাপার। আমার সেই বেস্ট ফ্রেন্ডের নাম সাকিব, ওর সাথে ছিল ওর আর এক বন্ধু নাম ইমরান। ওরা দুজন অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল ওরা দূরে কোথাও পড়তে যাবে। দেশ ছেড়ে বিদেশে যাওয়ার একটা আলাদা উত্তেজনা কাজ করছিল ওদের ভেতর, অনেক খোঁজাখুঁজি, অনেক কাঠ খড় পোড়ানো। তারপর ওদের দুজনেই ভর্তির সুযোগ পেল চীনের একটি বিশ্ববিদ্যালয়ে। তারা ভর্তি হল চীনের শিয়ান শহরের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে। শিয়ান শহরটা বেশ পুরানো, অনেক ইতিহাস জড়িয়ে আছে এই শহরের সাথে, কিন্তু জায়গাটা ছিল একেবারেই নতুন ওদের জন্য। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, চারপাশের মানুষজন অন্যরকম, রাস্তাঘাট, খাবার দাবার সবকিছুই কেমন যেন অচেনা। তবুও বুক ভরা আশা নিয়ে ওরা পাড়ি জমালো চীনে, একটা নতুন জীবনের শুরু। ওদের ইউনিভার্সিটির পাশেই ছিল ছাত্রদের জন্য একটা হোস্টেল, বেশ উন্নত মানের সুন্দর আর ছিমছাম একটা হোস্টেল। হোস্টেলের রুমগুলো বেশ গোছানো, ছয়তলা একটা বিশাল বিল্ডিং, চারপাশের পরিবেশ বেশ শান্ত। ওই হোস্টেলের ছয়তলাতেই সাকিবের আর ইমরানের থাকার ব্যবস্থা হয়েছিল, একেবারে টপ ফ্লোরে। হোস্টেলের ফ্ল্যাটগুলোর ডিজাইন একটু অন্যরকম ছিল, মানে বেশ গুছিয়ে তৈরি করা হয়েছিল সবকিছু। একটা ফ্ল্যাটে দুটো করে থাকার রুম, সাথে একটা রান্নাঘর আর দুটো অ্যাটাচড বাথরুম। এক রুম থেকে বের হয়ে তিন চার কদম হাঁটলেই আর একটা রুম, আবার দুই কদম হাঁটলেই বাথরুম। এরকম করে সাজানো পুরোটা ছিমছাম আর পরিষ্কার। শিয়ানের ওই দিকটায় বিল্ডিংগুলোর একটা অদ্ভুত নিয়ম ছিল, ওখানকার ছাদের কোনো দরজা থাকত না, মানে কেউ চাইলেও এমনি সিঁড়ি বেয়ে ছাদে যেতে পারত না। ছাদে যাওয়ার কোনো সিঁড়ি বা রাস্তা খোলা রাখা হতো না, ছাদে যেতে হলে আলাদা করে মই জোগাড় করে তবেই উঠতে হবে। পরে ওরা জানতে পারল ওখানকার কর্তৃপক্ষই মূলত এই নিয়মটি করে দিয়েছে, কারণ ওই এলাকায় ছাদ থেকে লাফ দিয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা বেশ বেড়ে গিয়েছিল। ডিপ্রেশন থেকে হোক বা অন্য কোনো অজানা কারণে ছাত্ররা ছাদ থেকে লাফ দিত, তাই ছাদের যাতায়াতটা পুরোপুরি বন্ধ ছিল। সাকিব 2021 সালে সেখানে যায়। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল, 2022 সাল চলে এসেছে। হোস্টেলের জীবন যেমন হয়, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা আর হইচই, পড়াশোনার পাশাপাশি ভালোই কাটছিল দিনগুলো। বিদেশে থাকলে যেটা ভালো হয়, নিজেদের দেশের মানুষ পেলে আড্ডাটা একটু বেশিই জমে। হঠাৎ একদিন হোস্টেলে কিছু মেরামতের কাজের জন্য কয়েকজন লোক এলো। তারা ছাদে উঠে কিছু কাজ করছিল। তারা সাথে করে একটা বড় মই নিয়ে এসেছিল। সেই মই দিয়ে ছাদের রাস্তা খুলে তারা কাজ করে। সারাদিন কাজ চলল। কাজ শেষ করে তারা চলে যায় ঠিকই, কিন্তু ভুল করে তাদের সাথে আনা মইটা ওখানেই ফেলে রেখে যায়। মইটা দেখতে পেয়ে সাকিবের মাথায় একটা বুদ্ধি এল। ও ইমরান আর বাকি বন্ধুদের ডেকে বলল,
ভাই এক বছর হয়ে গেল আমরা এখানে আছি, কোনোদিন ছাদটা দেখলাম না। চল আজ রাতে একটু ছাদে যাই, একটু আড্ডা দিয়ে আসি।
সাকিবের কথা শুনে বাকি বন্ধুরা তেমন একটা রাজি হল না। তারা বলল,
রাতে ছাদে যাওয়ার দরকার নেই, এমনিতেই ছাদ বন্ধ থাকে, তার উপর রাত বিরেতে ওখানে যাওয়াটা ঠিক হবে না।
কিন্তু ইমরান আর কয়েকজন বন্ধু রাজি হয়ে গেল। তারা বলল, ঠিক আছে চল আমরা যাই, একটু দেখেই চলে আসব, ক্ষতি আর কি। রাত তখন বেশ গভীর, চারপাশ একেবারে শান্ত, কোথাও টু শব্দ নেই। ওরা তিনজন মিলে মই বেয়ে আস্তে আস্তে ছাদে উঠে গেল। রাতের বেলা চীনের ওই এলাকায় একটা নিয়ম ছিল, সব এলাকার কারেন্ট বন্ধ করে দেওয়া হতো, যাতে মানুষজন দ্রুত ঘুমিয়ে পড়ে আর সকালে জলদি কাজে যেতে পারে। শুধু বিদেশি ছাত্রদের হোস্টেলগুলোর কারেন্ট চালু থাকত। তবে সে সময় করোনা থাকায় এই নিয়মে কিছুটা পরিবর্তন এসেছিল। ছাদটা বেশ সুন্দর, চারপাশে অনেক গাছপালা, বেশ ঠান্ডা বাতাস বইছিল, শীত শীত লাগছিল সবারই। ওরা ছাদে গোল হয়ে বসে গল্প করছিল, নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল, সিগারেট খাচ্ছিল, ধোঁয়াগুলো কুয়াশার মতো বাতাসে মিশে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পার হতেই ওদের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি শুরু হল। পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। ওদের মনে হচ্ছিল ওদের আশেপাশে কেউ একজন আছে, কেউ যেন খুব কাছ থেকে ওদের দেখছে। সাকিব ইমরানের সাথে থাকা বন্ধুদের দিকে তাকালো। সবার চোখে মুখেই অস্বস্তির ছাপ। সাকিব ইমরানকে বলল,
চল ভাই নিচে যাই।
ইমরান আর সেই বন্ধুর সাথে সাথে বলে উঠল,
হ্যাঁ ভাই চল, পরিবেশটা কেমন যেন সুবিধার মনে হচ্ছে না।
বুকটা কেমন যেন ছ্যাঁপ করে উঠল তিনজনেরই। ওরা নিজেদের মধ্যে আর কোনো কথা না বাড়িয়ে সোজা ছাদ থেকে নিচে নেমে এল। ঘটনা শুরু মূলত এখান থেকেই। রাত তখন প্রায় ১২টা, ওরা নিচে নেমে আসে। হোস্টেলের ছাত্ররা সাধারণত একটু রাত করেই ঘুমাত, কেউ কেউ আবার জলদি ঘুমিয়ে পড়ত। সাকিবের অভ্যেস ছিল একটু দেরি করে ঘুমানো, ও রাত ২টা আড়াইটার দিকে বিছানায় যেত। সেদিনও সে একটু দেরি করেই বিছানায় শুতে গেল, কিন্তু বিছানায় পিঠ ঠেকানোর কয়েক সেকেন্ডের মধ্যেই ও বুঝতে পারল ওর শরীরটার ওর নিজের নিয়ন্ত্রণে নেই, একেবারে জ্যাম হয়ে গেছে। হাত পা কিছুই নাড়াতে পারছে না, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, দম আটকে আসছিল ওর। ও ভাবল ও ঘুমিয়ে পড়ছে, হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু ও আসলে ঘুমায়নি। ওর চোখ খোলা ছিল, ও স্পষ্ট দেখতে পাচ্ছিল রুমের ভেতরের সবকিছু। ও পরিষ্কার দেখল জানালার বাইরে থেকে একটা ছোট বাচ্চা উড়তে উড়তে রুমের ভেতরে ঢুকল। হ্যাঁ উড়তে উড়তে বাচ্চাটা রুমের ভেতরে ঢুকে মনের আনন্দে খেলাধুলা শুরু করল। এদিক ওদিক লাফালাফি করছিল, খুব খুশি মনে দৌড়াদৌড়ি করছিল বাচ্চাটা। সাকিব চাইছিল কোনোভাবে চিৎকার করে বাচ্চাটাকে তাড়িয়ে দিতে, ও চাইছিল জোরে একটা ধমক দিতে, কিন্তু ওর মুখ দিয়ে একটা দুঃশব্দও বের হচ্ছিল না। পুরো শরীরটা পাথরের মতো অবশ হয়ে গিয়েছিল। বাচ্চাটা খেলতে খেলতে হুট করে সাকিবের বিছানার কাছে চলে আসে। সাকিবের হাতটা শক্ত করে চেপে ধরে, বরফের মতো ঠান্ডা হাত। আর তখনই সাকিবের মনে হল ওর শরীর একটু একটু করে যেন জীবন ফিরে পাচ্ছে। ও আর দেরি না করে সাথে সাথে বাচ্চাটার হাত শক্ত করে চেপে ধরল। মুখে কোনো কথা বলতে না পারলেও ও মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করল। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথেই বাচ্চাটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করল। সাকিব চোখের সামনে দেখছে বাচ্চাটার শরীর রাবারের মতো বড় হচ্ছে। লম্বা হতে হতে বাচ্চাটার মাথা একেবারে রুমের ছাদে গিয়ে ঠেকল। আর তখনই তপ করে বাচ্চাটার পুরো শরীর থেকে জ্বলন্ত কয়লার মতো একটা লালচে আভা আর ধোঁয়া বের হতে শুরু হল। সাকিব তখন ভাবছিল এটা নিছকই একটা স্বপ্ন, এমন তো আর বাস্তবে হতে পারে না। ও আয়তল কুরসি পড়েই যাচ্ছিল, নিজেকে নিরাপদ ভাবছিল, কিন্তু হঠাৎ করে বাচ্চাটা এমন জোরে একটা হ্যাঁচকা টান দিল যে সাকিবের হাত ফসকে গেল। আর ঠিক সেই মুহূর্তেই সাকিবের অবশ ভাবটা কেটে গেল, ও স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। কিন্তু স্বাভাবিক হওয়ার পর ও যা দেখতে পেল তাতে ওর গলা শুকিয়ে কাঁধ। ও দেখল বাচ্চাটা টিভির ওপর রাখা একটা কাঁচের গ্লাস ধাক্কা দিয়ে ফেলে দিল, গ্লাসটা ফ্লোরে পড়ে বিকট শব্দে চুরমার হয়ে গেল, আর বাচ্চাটা জানালার বাইরে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। সাকিব টানা দশ মিনিট শুধু এটাই ভাবছিল যে ও কি স্বপ্ন দেখছিল নাকি এটি সত্যি সত্যি ঘটল। ঘামে ওর পুরো শরীর ভিজে গেছে, গ্লাসের ভাঙা টুকরোগুলো ফ্লোরে ছড়িয়েছিল, যা প্রমাণ করছিল এটা কোনো স্বপ্ন নয়। প্রথম দিনের ঘটনাটা এভাবেই হল। সারা রাত সাকিব আর ঘুমোতে পারল না, বিছানায় বসে বসেই সকাল করে ফেলল। দ্বিতীয় দিনেও ঠিক একই ঘটনা ঘটল। সাকিব রাতে বিছানায় শুতেই শরীর অবশ হয়ে গেল, সেই বাচ্চাটা আবার এলো। আগের দিনের মতোই রুমের এদিক ওদিক ঘোরাঘুরি করল, সাকিবকে অনেকক্ষণ বিরক্ত করে তারপর চলে গেল। পরের দিন সাকিব এই পুরো ব্যাপারটা ইমরানকে খুলে বলল। ইমরান সব শুনে বেশ চিন্তিত হয়ে পড়ল। ইমরান সাকিবকে বলল,
তুই তো ঠিক মতো নামাজ কালাম পড়িস না, একটু পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা কর, আর রাতে ঘুমানোর আগে একটু জিকির আজগার করে ঘুমাবি, ওযু করে বিছানায় যাবি।
সাকিব বলল, ঠিক আছে ভাই, তাই করব। সাকিব এর পর থেকে নিয়মিত নামাজ পড়া শুরু করল, কিন্তু ও বুঝতে পারেনি যে পরিস্থিতি এরপর আরো খারাপ হতে যাচ্ছে। ওর শরীর অবশ হওয়ার ব্যাপারটা আগের চেয়েও আরো বেড়ে গেল। অবস্থা এমন হল যে ও টানা কয়েক ঘন্টা ধরে অবশ হয়ে পড়ে থাকত। এটা সাধারণ কোনো স্লিপ প্যারালাইসিসের মতন না, ও বিছানায় গা এলিয়ে দিলেই ওর শরীরের সাথে ও জমে যেত, মনে হতো কেউ ওর বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দিয়েছে, শ্বাস নিতে কষ্ট হতো। কোনো উপায় না দেখে সাকিব দেশে ওর বাবা মাকে ফোন করল। ওর বাবা কর্মসূত্রে সৌদি আরবে থাকতেন। সাকিব ওনাকে সব ঘটনা খুলে বলল। ওর বাবা মানুষটা একটু সাহসী ছিলেন, উনি সাকিবের কথা শুনে হেসে উড়িয়ে দিয়ে বললেন,
আরে সব কিছু না, তোর মনের ভুল, একা একা থাকিস তো উল্টাপাল্টা চিন্তা করিস, এসব নিয়ে ভাবিস না, পড়াশোনায় মন দে।
কিন্তু হোস্টেলের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। সাকিব ইমরানকে অনুরোধ করল ওর রুমে এসে একসাথে ঘুমানোর জন্য, একা থাকতে ওর খুব ভয় করছিল। ইমরান রাজি হল, ও সাকিবের রুমেই ফ্লোরে একটা বিছানা পেতে নিল। এরপর থেকে ওরা দুজন এক রুমেই থাকত। একদিন টিভিতে কোনো একটা খেলা চলছিল, ওরা রুমে বসে খেলা দেখছিল আর নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। হঠাৎ করেই টিভির চ্যানেল নিজে নিজে পাল্টাতে শুরু করল, একটার পর একটা চ্যানেল খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল। সাকিব ভাবল ইমরান হয়তো রিমোট টিপছে, আর ইমরান ভাবল সাকিব পাল্টাচ্ছে। যখন চ্যানেল পাল্টানো কিছুতেই থামছে না, তখন সাকিব রেগে গিয়ে ইমরানকে একটা লাথি মেরে বসল।
কিরে চ্যানেল পাল্টাচ্ছিস কেন, মাথা খারাপ হয়ে গেছে?
ইমরান অবাক হয়ে সাকিবের দিকে তাকিয়ে বলল,
আমি তো কিছু করছি না, রিমোট তো আমার কাছে নেই।
ঠিক দুজনের নজর গেল তখন বিছানার একটা কোণায়। রিমোটটা বিছানার সেই কোণায় এমনিতেই পড়ে আছে, কেউ সেটা ধরেনি। সাকিব সাথে সাথে উঠে গিয়ে টিভিটা হাত দিয়ে ধরল, আর টিভি ধরতেই চ্যানেল পাল্টানো বন্ধ হয়ে গেল। ইমরান এই পুরো ব্যাপারটা দেখেও যেন বিশ্বাস করতে পারছিল না। ওর মনে হচ্ছিল এইসব কি আসলেই ঘটছে নাকি ওদের চোখের ভুল। সাকিব তখন একটা সিগারেট খাচ্ছিল, ও সিগারেটের ছাই ফেলার জন্য বিছানার কোণায় রিমোটের পাশেই একটা ছাইদানি রেখেছিল। সাকিব যখনই ছাইদানিতে ছাই ফেলল, ছাইদানিটা সবার চোখের সামনে আস্তে আস্তে বিছানার এক কোণ থেকে অন্য কোণায় নিজে নিজেই চলে গেল। এই দৃশ্য দেখে সাকিব আর ইমরান দুজনেই ভয়ে জমে গেল, গলা শুকিয়ে কাঠ, বুকে ধর ভরানি। পর মুহূর্তেই দুজন এক দৌড়ে রুম থেকে বাইরে বেরিয়ে এলো। ওরা শুধু ভাবছিল এটা কিভাবে সম্ভব, চোখের সামনে একটা বড় জন্তু কিভাবে নিজে নিজে নড়াচড়া করতে পারে। এই ঘটনার পর ওরা আর ব্যাপারটা নিজেদের মধ্যে লুকিয়ে রাখল না, হোস্টেলের বাকি সব ছাত্রদেরও ঘটনাটা জানিয়ে দিল। হোস্টেলে অনেক দেশের ছাত্ররা থাকত, পাকিস্তানি, ভারতীয়, এসব থেকে শুরু করে আরো বিভিন্ন দেশের মানুষ, সবাই মিলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করল। সবাই একটু ঘাবড়ে গেল ঘটনা শুনে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেল যে সাকিব সিদ্ধান্ত নিল ও রাতে আর ঘুমাবেই না, কারণ ওর এই অবশ হওয়ার ঘটনাটা শুধু রাত দুটোর দিকেই ঘটত। সাকিব সারা রাত জেগে থাকত, ইমরানও ওর সাথে জেগে থাকত। সকালে উঠে ওরা ভার্সিটিতে যেত, ক্লাস শেষ করে দুপুরে রুমে ফিরে এসে ওরা ঘুমাত। এইভাবে দুই তিন দিন পার হয়ে গেল, কোনো সমস্যা হল না। ওরা ভাবল যাক আপদ হয়তো বিদায় হয়েছে। আল্লাহকে ডাকলে তো আর শয়তান কাছে আসতে পারে না, কিন্তু তিন দিন পর দিনের বেলা ঘুমানোর সময়ও একই ঘটনা ঘটা শুরু হল। দিনের বেলাতেও সাকিবের শরীর অবশ হয়ে যেতে লাগলো। সাকিব দিনের বেলা অবশ অবস্থায় দেখল সেই বাচ্চাটা আবার এসেছে, বাচ্চাটা আগের মতোই খেলছে। অবশ অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর সাকিব বুঝতে পারত বাচ্চাটা কোনো একটা নিশানা রেখে গেছে। কখনো আলমারি থেকে কোনো জিনিস ফেলে দিত, কখনো আবার কোনো জিনিস ভেঙে ফেলত। সাকিবের আলমারির ওপর কিছু খালি বাক্স ছিল, ল্যাপটপের বাক্স, স্পিকারের বাক্স। সাকিব এগুলো খুব যত্ন করে গুছিয়ে রাখত, কিন্তু বাচ্চাটা এই বাক্সগুলো নিচে ফেলে দিত। এই ঘটনাগুলোর পর ওর রুম থেকে ও ভয়ে দৌড়ে পালিয়ে যেত। দিনের আলোতেও ওর মনে কোনো স্বস্তি ছিল না, সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করত। একদিন সাকিব ক্লাস শেষে ওর রুমে ঢুকে দেখল ইমরান ওর বিছানায় আগে থেকেই শুয়ে আছে, মুখ ঢেকে শুয়ে আছে। সাকিবও ক্লান্ত ছিল, সারাদিন ক্লাস করে শরীর আর চলছিল না, তাই ও কোনো কথা না বাড়িয়ে ইমরানের পাশে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু শুতে না শুতেই ওর শরীর আবার অবশ হয়ে গেল। ইমরান ওর ঠিক পেছনেই শুয়েছিল, সাকিবের চোখ খোলা ছিল। ও হঠাৎ দেখল ইমরান দরজা খুলে বাইরে চলে গেল। ও ভাবল যদি ইমরান দরজা দিয়ে বাইরে যায় তবে আমার পেছনে কে শুয়ে আছে, তাহলে এতক্ষণ আমার পাশে ইমরান ছিল না। ইমরান দরজা লক করে চলে গেল। সাকিবের শরীর তখন অবশ, তবে এবার পুরো শরীর অবশ হয়নি, ওর হাত পা নাড়ানোর মতো শক্তি ছিল। হঠাৎ ওর পেছনে শুয়ে থাকা সেই অদ্ভুত জিনিসটা ওর হাতের ওপর নিজের হাত রাখল। সাকিব কিছুটা সাহস সঞ্চয় করল। ও ভাবল হয়তো হোস্টেলের কোনো ছেলে মজা করছে, ভয় দেখাচ্ছে। এই ভেবে সাকিব শক্ত করে হাতটা চেপে ধরল, কিন্তু হাতটা ধরার পর সাকিব বুঝতে পারল এটা কোনো ছেলের হাত নয়, একেবারে নরম তুলতুলে। ছেলেদের হাত যেমন খসখসে হয় তেমন না, খুব নরম, বরফের মতো ঠান্ডা। সাকিব কোনো মতে মাথাটা পেছনের দিকে ঘুরাল। সে দেখল একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার চেহারা পুরোপুরি বোঝা যাচ্ছিল না, তবে ওর চুলগুলো বেশ লম্বা, চোখগুলো একেবারে কুচকুচে কালো, চোখের সাদা অংশ বলতে কিছু নেই। আর মেয়েটা সাকিবের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসছে। এই দৃশ্য দেখে সাকিব আর মুহূর্তে সেখানে থাকতে পারল না। ও ফ্লোর দিয়ে হামাগুড়ি দিয়ে কোন রকমে দরজার দিকে যেতে শুরু করল। পা চলছিল না ওর। দরজার কাছে পৌঁছাতেই ও শুনতে পেল দরজার লক খোলার শব্দ। ইমরান দরজা খুলে ভেতরে ঢুকল। ইমরান রুমে ঢুকে দেখল সাকিব ফ্লোরে হামাগুড়ি দিচ্ছে। অবাক হয়ে জিজ্ঞেস করল,
কে ভাই, নিচে পড়ে আছিস কেন?
সাকিব কাঁপতে কাঁপতে বলল,
বিছানায় আছে।
ইমরান সাথে সাথে রুমের লাইট জ্বালিয়ে দিল, কিন্তু বিছানায় কেউ ছিল না, পুরো রুম একেবারে ফাঁকা। এই ঘটনার পর ওরা মারাত্মক রকমের ভয় পেল। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই এন্টিটিকে সাকিব ছাড়া কেউ দেখতে পেত না, কিন্তু তার উপস্থিতি, তার কর্মকাণ্ড মোটামুটি অনেকেই টের পেয়েছে। ওরা হোস্টেলের চার পাঁচজন বন্ধুকে ডেকে এনে বলল,
ভাই তোরা সবাই মিলে আমার রুমে এসে থাক, তোরা এখানে ঘুমাবি, আড্ডা দিবি, যা করার এখানেই করবি, একা একা থাকতে খুব ভয় করছে।
বন্ধুরাও রাজি হয়ে গেল। রুমে বেশ ভিড় হয়ে গেল। সবার উপস্থিতিতে সাকিবের মনে একটু সাহস ফিরে এলো। ওরা সবাই মিলে গল্পগুজব করছিল। কেউ চা বানালে সাকিবকে জিজ্ঞেস করত, ভাই চা খাবি? সাকিব উত্তর দেওয়ার আগেই টেবিলের ওপর রাখা কোনো শূন্য গ্লাস উড়ে গিয়ে দেয়ালে আছড়ে পড়ত। কাঁচ ভাঙার বিকট শব্দে সবাই চমকে উঠত। তখন ওরা নিজেরাই নিজেদের সান্ত্বনা দিয়ে বলত,
না ভাই চা খাবো না।
আসলে ওরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে হাসি তামাশা করে ভয় কাটানোর চেষ্টা করছিল। সবাই মিলে সারা রাত জেগে থাকা তো আর সম্ভব না। রাত বাড়তেই সবাই ঘুমাতে শুরু করল। ওরা রুমে অনেকগুলো বিছানা পাশাপাশি পেতে রেখেছিল, কেউ ফ্লোরে শুয়ে পড়ল, কেউ বিছানায়। একজন বন্ধু কোনো একটা কাজের জন্য রুম থেকে বাইরে গেল। রুমে তখন সাকিব আর আরেকজন বন্ধু ছিল। সাকিব ওই বন্ধুর সাথে সমানে কথা বলে যাচ্ছিল যাতে ঘুমিয়ে না পড়ে, কিন্তু কথা বলতে বলতে একসময় ওই বন্ধুটাও ঘুমিয়ে পড়ল। ইমরানও আগে থেকেই ঘুমাচ্ছিল। সাকিব রুমে একদম একা জেগে আছে, চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক আওয়াজ। হঠাৎ দেখল দরজার লক নিজে থেকেই খুলে গেল। আর যে বন্ধুটা বাইরে গিয়েছিল সে রুমে ঢুকল। বন্ধুটাকে দেখে সাকিবের মনে একটু সাহস এলো, যাক কথা বলার একজন পাওয়া গেল। ওরা দুজন আবার গল্প করতে শুরু করল, কিন্তু হঠাৎ করেই রুমের পরিবেশটা আবার ভারী হয়ে উঠল। ওরা বুঝতে পারল ওই অদ্ভুত জিনিসটা আবার রুমে ঢুকেছে। আলমারির ওপর রাখা বাক্সগুলোর ওপরে কেউ যেন হাঁটাহাঁটি করছে, আর সেই বাক্সগুলো নিজে নিজেই নড়াচড়া করছে। সাকিব ভয়ে কম্বলের ভেতর থেকে বন্ধুকে ইশারা করল। বন্ধুটা ফিসফিস করে বলল, চুপচাপ থাক, কোনো কথা বলিস না। ওরা চুপচাপ শুয়ে রইল আর জিনিসটা রুমের এদিক ওদিক লাফালাফি করতে শুরু করল। ফ্লোরের উপর দিয়ে কেউ যেন দৌড়াচ্ছে আর ভারী ভারী পা ফেলার আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এই আওয়াজ বন্ধ হওয়ার পর সাকিবের সেই বাইরে থেকে আসা বন্ধুটাও ঘুমিয়ে পড়ল। সাকিব সাধারণত বিছানার একেবারে কোনার দিকে ঘেঁষে ঘুমাত, ওর ঠিক পেছনেই ছিল দেয়াল। সাকিব ভাবল এখন হয়তো সব ঠিক হয়ে গেছে। রাত তখন প্রায় 3:30 বেজে গেছে। সাকিব ভাবল এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে, কিন্তু সাকিব শুতে না শুতেই কি যেন ওর গায়ের কম্বলটা ধরে আস্তে আস্তে টানতে শুরু করল। সাকিব কম্বলটা আবার নিজের গায়ের উপর টেনে নিল, কিন্তু একটু পর আবার টান পড়ল। এবার টানটা বেশ শক্ত, মনে হচ্ছিল দেয়ালের পেছন দিক থেকে কেউ কম্বলটা টেনে নিচ্ছে। এরপর এমন একটা হ্যাঁচকা টান পড়ল যে কম্বলটা সাকিবের হাত থেকে ফসকে গেল। আর তখনই সাকিব অনুভব করল বরফের মতো ঠান্ডা দুটো হাত ওর দুই পায়ের গোড়ালি শক্ত করে চেপে ধরেছে। সাকিব কিছু বুঝে ওঠার আগেই হাত দুটো এমন জোরে একটা হ্যাঁচকা টান দিল যে সাকিব বিছানা থেকে ছিটকে ফ্লোরে পড়ে গেল। পরের শব্দটা এতটাই বিকট ছিল যে রুমের সবার ঘুম ভেঙে গেল, সবাই ধড়ফড় করে উঠে বসল। সাকিব তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারল না, ও ফ্লোরে বসেই হাওমাও করে কাঁদতে শুরু করল। ও বুঝতে পারছিল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, এই জিনিসটা এখন ওর শরীরে হাত দিচ্ছে, ওকে বিছানা থেকে টেনে ফেলে দিতে যাচ্ছে। এটা কোনো সাধারণ ভয় দেখানো নয়, এটা প্রাণের হুমকি। সাকিব পরের দিনই ওর বাবাকে ফোন করে বলল,
আব্বা আমি আর এখানে থাকবো না, আমি দেশে ফিরে যাচ্ছি, আমার পড়াশোনা গোল্লায় যাক, আমি টিকিট কেটে কালকে চলে যাব।
ছেলের এমন অবস্থা দেখে বাবা এবার ব্যাপারটা সিরিয়াসলি নিলেন, তিনি বুঝতে পারলেন বিষয়টা সাধারণ কিছু না।
ঠিক আছে তুই শান্ত হ, আমি সৌদি আরবে একজন বড় হুজুরের সাথে কথা বলছি, দেখি উনি কি সমাধান দেন, ভয় পাস না, আল্লাহ ভরসা।
কিছুদিন পর ওর আব্বা আবার ফোন করলেন। সাকিব তখন রুমেই বন্ধুদের সাথে ছিল, রুমে অনেক আওয়াজ থাকায় ফোন রিসিভ করে সাকিব ইমরানের ফাঁকা রুমটায় চলে গেল। কিন্তু ওর মনের ভেতর তখন ভয় কাজ করছিল, ও ভাবছিল যদি আবার ওই জিনিসটা ওর সামনে চলে আসে। এই ভয়ে ও দরজার ঠিক কাছেই দাঁড়িয়ে ওর আব্বার সাথে কথা বলছিল, যাতে কোনো বিপদ হলে এক দৌড়ে বন্ধুদের কাছে চলে যেতে পারে। কথা বলার মাঝেই হঠাৎ অনুভব করল ওর দুই পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা দ্রুত চলে গেল। ইমরানের রুমটা একটু অগোছালো থাকত, জামাকাপড় এদিক ওদিক ছড়ানো ছেটানো। সাকিব দেখল ফ্লোরে পড়ে থাকা জামাকাপড়গুলো নিজে নিজেই সরে গিয়ে অদ্ভুতভাবে মানুষের আকৃতি নিচ্ছে, যেন সেগুলো দিয়ে একটা শরীর তৈরি হচ্ছে। সাকিব ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলল। ওর বুক ধড়ফড় করছিল, হার্টবিট এতটাই বেড়ে গিয়েছিল মনে হচ্ছিল এখনই হার্ট অ্যাটাক করবে। ঘামে ওর পুরো শরীর ভিজে গেল। সাকিব পাগলের মতো দরজার হাতল ধরে মোচড়াতে শুরু করল। কোনো মতে দরজা খুলে সাকিব এক লাফে রুম থেকে বের হয়ে ফ্লোরের ওপর আছড়ে পড়ল। ফ্লোরে পড়ে ওর নিঃশ্বাস আটকে যাবার উপক্রম, ওর মনে হচ্ছিল ওর হার্টটা হয়তো এখনই ফেটে যাবে। বন্ধুরা দৌড়ে এসে ওকে ধরল, মুখে পানি ছিটিয়ে দিল। এরপর সাকিব সিদ্ধান্ত নিল ও আর কোনোভাবেই ওই রুমে থাকবে না। ও ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে রুম বদলানোর জন্য একটা দরখাস্ত দিল, কিন্তু কর্তৃপক্ষ ওর আবেদন বাতিল করে দিল। তারা জানালো সব রুম আগে থেকেই অন্য ছাত্রদের দিয়ে দেয়া হয়েছে, নতুন কোন রুম খালি নেই। এদিকে সাকিবের বাবা সৌদি আরবেই বড় হুজুরের সাথে যোগাযোগ করেছিলেন। সাকিব হুজুরের সাথে ফোনে কথা বলে সব বিস্তারিত জানালো। হুজুর সব শুনে সাকিবকে পরামর্শ দিলেন,
তুমি আগামী 3 দিন ওই রুমে একেবারেই ঢুকবে না, অন্য কোথাও গিয়ে থাকো।
সাকিব 3 দিনের জন্য অন্য একটা রুমে গিয়ে থাকল। তিন দিন পরও ভাবল এবার পরিস্থিতি শান্ত হয়ে গেছে, কারণ হুজুর কিছু দোয়া কালামও পড়তে দিয়েছিলেন। কিন্তু ওগুলো পড়ার পর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল। তিন দিন পার হওয়ার পর সাকিব আবার যখন হুজুরের সাথে কথা বলল, তখন হুজুর সাকিবের বলা লক্ষণগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি জানালেন,
তোমার সাথে যা ঘুরছে এই লক্ষণগুলো সাধারণ কোনো জিনের নয়। আমার অভিজ্ঞতা বলছে তোমার পেছনে আসলে একটা আশিক জিন আছে। ও তোমাকে পছন্দ করে। প্রথমে সে বাচ্চার রূপ ধরে তোমার সাথে খেলা করতে এসেছিল, ধোকা দিয়েছিল, তারপর ভয়ঙ্কর রূপ ধরে তোমাকে মানসিকভাবে দুর্বল করতে চেয়েছে যাতে তুমি তার আয়ত্তে থাকো। আর তাই ও কোনোভাবেই তোমাকে ছাড়তে চাইছে না।
সাকিব এই সমস্ত কথা শুনে আকাশ থেকে পড়ল,
কিন্তু আমার তো এসব পছন্দ না, আমি কিভাবে বাঁচব?
সাকিবের অনেক জোরাজোরির পর হুজুর আসল বিষয়টা খুলে বললেন। তিনি সাকিবের কাছে জানতে চাইলেন,
তোমরা কি অনেক রাত অবধি বাইরে থাকো, কখনো থেকেছ?
সাকিব বলল, ওই একদিন ছাদে যাওয়া ছাড়া আর তো কোথাও এভাবে থাকিনি।
হুজুর বললেন, যেদিন তারা ছাদে উঠেছিল ঠিক সেদিনই ওই মেয়ে চিনটা সাকিবকে দেখে পছন্দ করে ফেলে। তিনি বললেন,
ভয় পেও না, সে তোমাকে আর বিরক্ত করবে না, আমি ব্যবস্থা করেছি।
হুজুর আরো জানালেন, যাওয়ার আগে মেয়ে জিনটা তার তিনটা জিনিস সাথে করে নিয়ে যাবে। এরপর সত্যি সাকিবের তিনটা জিনিস রুম থেকে চিরতরে গায়েব হয়ে যায়, যার মধ্যে ও একটা খুব প্রিয় শার্ট ছিল, ব্যবহৃত একটা হাত ঘড়ি, আর মানি ব্যাগের ভেতরে রাখা ওর একটা পাসপোর্ট সাইজের ছবি। তবে এরপর থেকে সাকিবের সাথে আর কখনোই এই ঘটনাগুলো ঘটেনি। এই ছিল আমার বেস্ট ফ্রেন্ডের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই নতুন কোন ঘটনা নিয়ে ফিরে আসব। এই বলেই সিফাত তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ সিফাত আপনাকে এই ঘটনা পাঠানোর জন্য, এবং যারা শুনলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
পৃথিবীটা থাকতে নেই, তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলিউশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? সুখের পলকে ভূত.com উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত ডট কম এর সমস্ত শ্রোতা বন্ধুরা, জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। ঘটনা পাঠাচ্ছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে, নাম গণেশ গোস্বামী। বর্তমানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। আমি 2019 থেকে আপনার ভূত এফএম এর প্রত্যেকটা ইমেল স্টোরি শুনে আসছি। মাঝখানে কিছুদিনের বিরতির পর আবার ইউটিউবে ভূত ডট কম এর হরর স্টোরিগুলোর লয়াল লিসেনার। আপনার কণ্ঠে প্রত্যেকটা ইমেল আমি চোখের সামনে দেখতে পাই। তারপরে তিনি আরো অনেক কথা বলেছেন, সেগুলো আমি আর পড়ছি না। এরপর আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। যতবারই আপনার পড়া ইমেলগুলো শুনতে বসতাম, ততবারই মনে হতো নিজের শোনা কিছু ঘটনা ভূত ডট কমে পাঠাব। গুছিয়ে লিখতে অক্ষম হওয়ার কারণেই আর হয়ে ওঠেনি। তাও আজ যতটা সম্ভব ঘটনা অপরিবর্তিত রেখে বলার চেষ্টা করছি। এই ঘটনা আমার খুব কাছের একজন মানুষের জীবনে ঘটে যাওয়া, তার মুখেই শুনেছিলাম বছর দশেক আগে। যিনি এই ঘটনার সাক্ষী ছিলেন তিনি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত আছেন। কিছু বিশেষ কারণেই তার নাম প্রকাশ করছি না। পুলিশে জয়েন করে তিনি ট্রেনিংয়ে যান উত্তর দিনাজপুরের ইটাহার নামের একটা জায়গায়। পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং এর জন্য। বেশ কিছুদিন ট্রেনিং চলার পর এই ঘটনার সূত্রপাত ঘটে। ওনাকে ট্রেনিং সেন্টারে যে বিল্ডিং এ থাকতে দেওয়া হয় সেটা ছিল আয়তনে বেশ বড়, একটা হল ঘরের মতো, পাশাপাশি বেড, হলঘরের একদম শেষের দিকে একটা জানালা, এবং সেই জানালা ঘেঁষে একটা বেডে একজন মহিলা থাকতেন। ওনার বাড়ি শুনেছিলাম নর্থ বেঙ্গলে। ওনার সাথে ওনার কয়েক মাসের শিশু ও ওনার মা একই সাথে থাকতেন বাচ্চাটিকে দেখভালের জন্য। আগেই বলেছি বেডটার পাশেই ছিল একটা জানালা যেটা বিশেষ কিছু কারণে খুলতে বারণ করা হয়েছিল। যখন ট্রেনিং চলছিল তখন চৈত্র মাসের কাছাকাছি সময়, হলটা বড় হওয়া সত্ত্বেও যেহেতু বেডটা ছিল একদম শেষে তাই ফ্যানের হাওয়া পৌঁছাচ্ছিল না পর্যাপ্তভাবে। অগত্যা ওই মহিলার মা নিষেধ সত্ত্বেও জানালাটি খুলে দেন। সেই দিন মাঝরাতে হলঘরে অন্যান্য বেডে শুয়ে থাকা বেশ কয়েকজন একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ শুনতে পান। মাঝরাতের দিকের ঘটনা। তাড়াতাড়ি লাইট অন করা হয় রুমের। দেখা যায় জানালার পাশের বেডটিতে শুয়ে থাকা মহিলাটির কাছ থেকে আসছে সেই গোঙানির আওয়াজটা। সবাই ছুটে যান তার দিকে। ওই মহিলাটি যেন দুই হাত দিয়ে নিজের ওপরে ভারী একটা কিছু জিনিস সরিয়ে ফেলার চেষ্টা করছেন প্রাণপণ। পাশে শুয়ে থাকা ওই মহিলার মা তার মেয়ের এই অবস্থা দেখে বুঝে উঠতে পারছেন না কি করবেন সেই মুহূর্তে। সবাই ওই মহিলার কাছে গিয়ে জল দিলেন মুখে। কেউ বলেন মৃগী আছে হয়তো, কেউ বলেন পোবায় ধরেছে। কিছুটা স্বাভাবিক হয়ে এলেও অনেকক্ষণ ওই মহিলা কথা বলতে পারছিলেন না। সেন্টারে ডিউটিতে থাকা একজন অফিসারকে ডাকা হলে তিনি ডাক্তারকে ডাকেন। ডাক্তার এসে তেমন কিছুই খুঁজে পান না, রেস্ট নিতে বলেন, বেশ কিছুদিন ট্রেনিং থেকে বিরতি নিতে বলেন। ঘুমের ওষুধ দিয়ে সেই দিন রাতে ঘুম পাড়ানো হয় ওই মহিলাকে। পরের দিন ওই মহিলা সুস্থ হয়ে উঠলে তাকে আগের রাতের ঘটনা জিজ্ঞেস করা হয়। উনি বলেন মাঝরাতে কিছু একটা ওনার অস্বস্তির কারণ হয়ে ওঠে। উনি উঠতে যাবেন এমন সময় দেখেন ওনার বাচ্চার মাথার পাশে একটা কালো বোরকা পরা মহিলা বসে আছেন। উনি ভয় পেয়ে চিৎকার করতে যাওয়া মাত্রই ওই মহিলা ওনার গলা চেপে ধরেন। উনি নিজের গলার আশেপাশে ওই হাতের বন্ধনী ছাড়ানোর চেষ্টা করছিলেন। এই ঘটনার কিছুদিন পর হলঘরে জ্বলতে থাকা একটা বাল্ব রাত হলেই কেটে যেত। বেশ কয়েকবার বদল করা হয়। ওই হলঘরে থাকা প্রত্যেকেই এবার বেশ ভয় পেয়ে যান। এর সাথে প্যারালাল ভাবে আরেকটি ঘটনা চলতে থাকে ওই হলঘরে, যা অনেকেই বলতে বারণ করেছিলেন ভয় পাওয়ার আশঙ্কা থাকার কারণে। ট্রেনিং সেন্টারের ওই বিল্ডিং এর যেটা মেইন দরজা ছিল সেখানে বেশ কিছু ফোর্সের লোক গার্ডে থাকতেন। তাদের মুখেই শোনা যায় মাঝে মাঝে গার্ডদের কেউ কেউ দেখেছেন এই বিল্ডিং এ রাত একটা দেড়টার সময় একজন মহিলা কখনো কালো বোরকা কখনো সাদা শাড়ি পরে বিল্ডিং এর নিচের করিডোরে হাঁটাহাঁটি করে। গার্ডরা কেউ ওই মহিলার কাছে যাওয়ার সাহস করেনি। এরপর এই ব্যাপারগুলো ওপরের মহলে জানানো হয়। তাদের মধ্যে একজন স্থানীয় গ্রাম থেকে মুসলিম পীর সাধককে আনেন যিনি এইসব ব্যাপারে বেশ দক্ষ। তিনি এসে সারা হল ঘরে হেঁটে কিসব গুঁড়ো মশলার মতো জিনিস ছড়িয়ে দেন। অবশেষে ওই জানলার কাছে গিয়ে কিছু একটা বুঝে একটা কালো সুতো দিয়ে ওই জানলাটা বেঁধে দেন। যাওয়ার সময় বলে যান এই ট্রেনিং সেন্টারের এই বিল্ডিংটার পাশে এক সময় স্থানীয় গ্রামের মানুষদের গড় দেয়া হতো, পরে ওর পাশেই এই ট্রেনিং ক্যাম্প গড়ে তোলা হয়। যতটা পারলাম গুছিয়ে লেখার চেষ্টা করলাম। ফোনে টাইপ করার জন্য একটু কষ্টকর ছিল। ইন্ডিয়াতে আছি বলে আপনাদের স্টুডিওতে যাওয়া সম্ভব না। কলেজের হোস্টেলে আমার এক জুনিয়র আছে অঙ্কিত গোস্বামী, কম্পিউটার সায়েন্স নিয়ে এই ইউনিভার্সিটিতেই ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, বাংলাদেশের রংপুরের বাসিন্দা। আপনাকে ঘটনা পাঠানোর জন্য বিশেষভাবে উৎসাহ দিয়েছে ও আমাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জিন জাতীয় ঘটনার কথা প্রায়ই শোনায়। ওই আমাকে জিনের কনসেপ্ট বুঝিয়েছে। আমার এক দাদু ছিলেন, তিনি তন্ত্র সাধনা করতেন। তার নিজের ব্যক্তিগত অনেক ভয়াবহ ঘটনা শুনেছি তার মুখেই। এছাড়াও আমি যেই গ্রামে থাকি সেই অঞ্চলেও কিছু ভূতুরে অভিজ্ঞতা আছে। এই ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন, সেই সব ঘটনা ইমেল করে পাঠাব, না সিলেক্ট করলেও জানাবেন, পরের বার সংশোধন করে যেন পাঠাতে পারি। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল ভারত থেকে। আরো এগিয়ে যাক ভূত ডট কম। আপনাকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য এবং আপনার পরের ঘটনাগুলোর অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব দ্রুতই সেগুলো পেয়ে যাব। আপনি ভালো থাকবেন এবং আমার পক্ষ থেকেও আপনার ইউনিভার্সিটির সবাইকে, ভারতের সবাইকে, আপনার গ্রামের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। এবং অঙ্কিত গোস্বামী আপনাকে অনেক ধন্যবাদ, এরকম চমৎকার একটা ঘটনা যিনি লিখতে পারেন তাকে উৎসাহ দেওয়ার জন্য। এবং তিনি জানিয়েছেন তিনি পরবর্তী ঘটনাগুলো পাঠাবেন, আপনি আপনার উৎসাহ দেওয়াটা অব্যাহত রাখুন। আশা করছি খুব দ্রুতই তার কাছ থেকে আমরা ঘটনা পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসরের নামাজের পরে সবাই মেডিকেলের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা সবাই রংপুর মেডিকেলে পৌঁছে গেলাম। মেডিকেলে ঢুকে সবাই কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তোলার শেষে আমি সবাইকে বললাম, চল অ্যাম্বুলেন্সের মামাদের সাথে কথা বলি, দেখি ওনাদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কিনা, ভূত ডট কমে পাঠানো যাবে। আমার কথায় সবাই রাজি হল। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, আমরা সেই মামাকে জিজ্ঞেস করলাম তার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে কিনা। সে বলল, মামা আমার হাতে এখনো এরকম কোনো ঘটনা নেই, আমার সাথে কিছু ঘটেনি, কিন্তু ওই যে ওই একটা অ্যাম্বুলেন্স দেখছেন না, ওনার সাথে ঘটেছে, জান বললেই বলবে। আমরাও মামার কথা মতো সেই লোকটার কাছে গেলাম, গিয়ে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম আর মামাকে বললাম, মামা আমরা এসেছি আপনার সেই ঘটনা শোনার জন্য। তোমরা কেমনে জানো? ওই মামা বলল, অনেক আশা নিয়ে এসেছি মামা, বলতে হবে। মামা বলল, তাইলে এক প্যাকেট বিড়ি নিয়ে আসো, বলতেছি। আমরাও তার কথা মতো বিড়ি এনে দিলাম এবং একটা গাছের নিচে সবাই বসলাম। সে একটা বিড়ি ধরিয়ে বলা শুরু করল, আমি তার মতো করে বলার চেষ্টা করছি। বাড়িতে শুয়ে আছি, হঠাৎ হেল্পারের ফোন।
ওস্তাদ আপনি কই, তাড়াতাড়ি আসেন, অ্যাম্বুলেন্স নিয়ে এক জায়গায় যেতে হবে, দুইটা বাচ্চা পানিতে পড়েছে, তাড়াতাড়ি যেতে হবে, আসেন।
আমিও কোনো মতে রেডি হয়ে রওনা দিলাম। তাড়াতাড়ি মেডিকেলে এসে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিলাম। ঘটনাস্থলে গিয়ে দেখি দুইটা বাচ্চা পেট ফুলে গেছে। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে মেডিকেলের দিকে রওনা দিলাম। তারপর তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল। রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হল। বিকেলের দিকে আমি অ্যাম্বুলেন্স রেখে বাসায় চলে আসলাম। রাতে আবার ফোন আসলো যে বাচ্চা দুটোকে বাঁচানো যায়নি।
তাদেরকে দিয়ে আসতে হবে। আমি যথারীতি একটা ঠান্ডার কাপড় পরে নিলাম, পরে মেডিকেলের দিকে রওনা দিলাম। আমি মেডিকেলে পৌঁছাই রাত 11টার দিকে, দেখি হেল্পার গিরের সামনে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে, হয়তো বাচ্চা দুটোর ভাই। আমি লাশ দুইটা সাদা কাপড়ে পেঁচিয়ে একটা বক্সে করে গাড়িতে তুললাম। লাশের সাথে তার ভাই আর দুই বাচ্চার বাবা ছিল, ওরা তিনজন, আমরা দুইজন। মেডিকেল থেকে আমরা রওনা দেই রাত আনুমানিক 12টার দিকে। মেডিকেল থেকে সেই ঘটনাস্থলে যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। বাচ্চা দুটোর বাড়ি বদরগঞ্জ। তো আমরা যখন রওনা দেই তখন রংপুর শহরে দুই একটা দোকান খোলা শুধু। আমরা লক্ষ্য করলাম হঠাৎ করে আমাদের অ্যাম্বুলেন্স অনেক ভারী হয়ে গেছে, এর আগে কখনো এত ভারী লাগেনি। যেহেতু রাস্তা ফাঁকা ছিল, গাড়ি টানও ছিল অনেক, কিন্তু এত স্পিড দেওয়ার পরেও গাড়ি অনেক ভারী মনে হচ্ছিল। আমি মনে করলাম হয়তো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, কিন্তু টায়ার চেক করার পর দেখলাম সব ঠিক। আসল ঘটনা শুরু হয় রংপুর শহরের আলো ছাড়িয়ে গ্রামের দিকে যাওয়ার পথে। তখন ঘড়িতে সময় রাত 1টা। হঠাৎ আমরা লক্ষ্য করলাম লাশের বাক্স থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ। আমি শুনে গাড়ির স্পিড কমিয়ে দিলাম, ভালো করে শুনতে চেষ্টা করলাম। বাচ্চাদের কান্না এতক্ষণে স্পষ্ট শোনা যাচ্ছে। লাশের বাক্স থেকে বাচ্চা দুটো মনে হয় বের হওয়ার জন্য ছটফট করছে। সবার মাঝে যেমন ভয় কাজ করছে, তার বাবা বলে উঠল, হ্যাঁ আমার মেয়ে বেঁচে আছে, তাড়াতাড়ি বাক্স খুলতে হবে। কিন্তু আমরা ভাবছিলাম লাশ কিভাবে বেঁচে উঠবে। আমি ভয়ে ভয়ে যখন লাশের বাক্সটা খুললাম, সাথে সাথে যেন আকাশ ভেঙে আসবে এমন অবস্থা। ঝড়, প্রচণ্ড বাতাস, অ্যাম্বুলেন্স বাতাসের সামনের দিকে এগোচ্ছে। তাড়াতাড়ি ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। এমন সময় লুকিং গ্লাসে যে দৃশ্য দেখলাম তা সাধারণভাবে বিশ্বাস করার মতো না। আমি দেখলাম এত ঝড়ে আমাদের গাড়ির দিকে একদল বাচ্চা ছুটে আসছে, বামুনের মতো দেখতে, অন্ধকারের মতো কালো, গায়ে কোনো জামা কাপড় নেই। আমি তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিলাম, চললাম সামনের দিকে। কিন্তু যত জোরেই চালাই না কেন, বাচ্চাগুলোর সাথে আমাদের ব্যবধান যেন একই। তারা অ্যাম্বুলেন্সের দিকে অগ্রসর হচ্ছে। এমন সময় তাদের মধ্যে কিছু বাচ্চা আমাদের অ্যাম্বুলেন্সের ওপরে উঠে যায়, কেউ সামনে চলে আসে। তারা খুব করে ভেতরে ঢোকার চেষ্টা করে। আমি যথারীতি গাড়ি চালাতে থাকি আর দোয়া দরুদ পড়তে থাকি। আমরা এক সময় কোথায় পৌঁছে যাই জানি না। আজানের ধ্বনি শুনি, সাথে সাথে পরিবেশ স্থির, ঝড় থেমে গেছে, বাচ্চাগুলোও আর তাড়া করছে না। আমরা গাড়ি থামিয়ে একটা মসজিদে অবস্থান করি এবং স্থানীয়দের কাছে শুনতে পাই আমরা দিনাজপুর চলে এসেছি। তারা আমাদের এমন ভয়ার্ত চেহারা দেখে জিজ্ঞেস করে কি ঘটেছে। আমরা পুরো ঘটনা তাদের সাথে শেয়ার করি। আমরা সকালের দিকে আবার রওনা দেই, কিন্তু আমরা যখন তাদের বাসায় গিয়ে লাশগুলো বের করি তখন দেখতে পাই লাশের হাতের অনেক জায়গায় মাংস নেই, মনে হচ্ছে কেউ কামড়ে খেয়েছে। বাচ্চা দুটোর জানাজা হয় দুপুরবেলায় এবং তাদের দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। সেদিন আমাকে ওই বাড়ির লোক আসতে দেয় না। আমাদের সাথে রাতে যা হয়েছে তার জন্য তারা অনেক দুঃখ প্রকাশ করে এবং সেদিন রাতে আমাদের থাকতে বলে, কিন্তু আমি তখনই চলে আসি। এই বলে মামা তার ঘটনা শেষ করেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল ঘটনা শুনতে শুনতে। ঘটনা শোনার শেষে মামাকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কত সালের দিকে। মামা জানালেন 1998 সালের ঘটনা। তারপর আমরা ভয়ে ভয়ে মেসে চলে আসি। আমাদের মেসে একটা ফ্রেন্ডের বাড়ি বদরগঞ্জে। রাতেই তার কাছে গেলাম এবং ঘটনাটা বললাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম তাদের এলাকায় এই নামে কেউ আছে কিনা, এমন ঘটনা শুনেছে কিনা। নাম শোনার সাথে সাথেই সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। হ্যাঁ, এটা শুনেছিলাম আমার বাবার কাছে। এটা আমাদের গ্রামের কয়েকটা পরিবারের সাথেই ঘটেছে। আমি এটা ভালোভাবে বলতে পারবো না, আমি কালকে তোমাদের ঘটনাটা বলবো। আমার বাবার কাছ থেকে বিস্তারিত শুনে তারপর জানাব। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সবাইকে তাদের রুমে যেতে বললাম। মুড়ি মাখার আয়োজন করা হয়েছে, মূল উদ্দেশ্য ঘটনা শোনা। আমরা যথাসময়ে তার রুমে গেলাম। সে বলতে শুরু করল, আজ থেকে 25 বছর আগে আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে যায়। আমাদের গ্রামের পূর্বপাড়ায় একটা বাড়িতে দুজন মেয়ে
পানিতে ডুবে মারা যায়, তাও একদিনে। বিষয়টা স্বাভাবিক ছিল না। তার দুই দিন পরে তাদের পাশের বাসার আরেকজন ছেলে পানিতে ডুবে মারা যায়। ছেলেটা সাঁতার জানত, তারপরও সে পানিতে ডুবে যায়। আবার পূর্বপাড়ায় দুজনের মতো বাচ্চা পানিতে পড়ে যায়। বিষয়টা পুরো গ্রামে জানাজানি হলে সবাই সতর্ক হয়ে যায়, কিন্তু তার কয়েকদিন পরেই কয়েক বাড়ির সামনে এক মেয়ে পুকুরে ডুবে যায়। এর মাঝে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নাকি একটা বাচ্চাকে দেখতে পায় রাতে, খালি গায়ে, দেখতে অন্ধকারের মতো। গ্রামে আগে সেচের ঘরে কৃষকরা অবস্থান করত রাতে। এমন এক রাতে এক কৃষক সেচ ঘরে অবস্থান করছিল, এমন সময় অনুভব করে তার গায়ে প্রচণ্ড ঠান্ডা কিছু একটা স্পর্শ করছে। সে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাতেই দেখে একটা কালো কুচকুচে বাচ্চা তার পাশে এসে শুয়ে আছে। সে ভয়ে চিৎকার করতেই পাশের সেচ ঘরে থাকা লোকজন এসে যায়। তাদের তিনি ঘটনাটা খুলে বলেন এবং বাচ্চাটাকে গ্রামের লোকজন দুই একদিন পরেই রাত হলেই দেখতে পায়। গ্রামের লোকজন তাকে যেই যেই বাড়ির দিকে যেতে দেখে সেই বাসাতেই এমন দুর্ঘটনা ঘটে। ওই বাচ্চাটা দেখতে অনেক ভয়ানক ছিল, যার কারণে রাতে কেউ আর বাইরে বের হতো না ভয়ে। একসময় গ্রামের সবাই মিলে একটা মিটিং এর আয়োজন করে। গ্রামের মসজিদের ইমাম সহ এই মিটিংটি হয়। বিষয়টা স্বাভাবিক না, এটা হয়তো কোনো দুষ্টু জিনের কাজ, তাই হুজুরকে ডেকে নিয়ে আসা। হুজুর সবার কাছ থেকে দুই দিনের সময় চান। দুই দিন পর আবার সবাই মিটিং এ উপস্থিত। হুজুর বলেন, এই জিনটা এমনি এমনি আমাদের গ্রামে আসেনি, আমাদের গ্রামের কেউ একজন তার অনেক বড় ক্ষতি করেছে, যার কারণে সে প্রতিশোধের জন্য এই গ্রামে এসেছে। তাকে তাড়ানো আমার কাজ না, আপনারা পারলে বড় কোনো হুজুরের খোঁজ করুন, খুব তাড়াতাড়ি, না হলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। যথারীতি পাশের এলাকার একটা বড় হুজুরের কাছে যাওয়া হল। তিনি সাধারণত এই জিন নিয়েই কাজ করেন। তার কাছে যাওয়ার পর তিনি কথা দিলেন কালকে সকালেই আমাদের গ্রামে আসবেন। আমরা সবাই তার জন্য অপেক্ষা করতে থাকলাম। সকালে তিনি চলে আসলেন, এসেই আমাদের কাছে বসলেন, বললেন, তোদের গ্রামে যেটা আছে সেটা তোদের আরো ক্ষতি করবে, কারণ তোদের মধ্যে একজন তার বড় একটা ক্ষতি করেছিস, সহজে ছাড়বে না। আমরা সবাই মিলে হুজুরকে পুরো ঘটনা বলার জন্য অনুরোধ করি। হুজুর বলেন, আমি কিছু বলবো না, যে এই কাজ করেছে তার কাছ থেকেই তোরা শোন। হুজুর কাশেম কবিরাজের দিকে হাতের ইশারা করেন। কাশেম কবিরাজ হল আমাদের গ্রামের একজন ছোটখাটো কবিরাজ, এলাকায় জিন ছাড়ানোর কাজ করে। প্রথমে কাশেম কবিরাজ বিষয়টা স্বীকার করতে রাজি হয় না, পরে সবার জোড়াজুড়িতে বলতে বাধ্য হয়। আপনারা সবাই জানেন আমি ছোটখাটো জিন ছাড়ানোর কাজ করি, মাঝে মাঝে অন্য গ্রাম থেকেও লোক আসে আমার কাছে। তো সেদিন উঠানে বসে জাল বুনছিলাম, হঠাৎ একজন ষাটোর্ধ লোক আমার কাছে আসলো, আমি বসতে বললাম। তিনি জানালেন তার বাসা এখান থেকে তিন গ্রাম দক্ষিণে, তিনি একটি সমস্যায় পড়ে আমার কাছে এসেছেন। আমি কি হয়েছে জিজ্ঞেস করলাম তাকে। তিনি বললেন, কিছুদিন থেকে তার নাতনিকে জিনে আসর করেছে, বাসায় রাখা যাচ্ছে না, এদিক ওদিক চলে যায় আর আবোল তাবোল কথা বলতে থাকে, বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে দিন দিন। সে নাকি রাতে একা হলেই দেখতে পায় একটা কালো চেহারার অবয়ব তাকে ডাকছে। তারপর একদিন নাকি সে বিছানায় শুয়ে আছে, হুট করে তার খাটকে যেন উপুর করে জোরে আবার মাটিতে ফেলে, এমন অদ্ভুত অনেক ঘটনা ঘটে। তিনি আমাকে আজকেই তার বাসায় যেতে বলেন। আমি বললাম, আজকে আর যাব না, আজকে বরং আপনি আমাদের বাসায় থেকে যান, কাল দুপুরে রওনা দেব। পরদিন বারোটার দিকে আমরা বের হলাম, দুইটার মাঝেই পৌঁছে গেলাম। আমি মেয়েটিকে দেখলাম, তখন তার মধ্যে কোনো জিন ভর করেছিল না। আমি তাদেরকে রিচুয়ালের জন্য সবকিছু জোগাড় করতে বললাম, সন্ধ্যার পর আমরা বসব। তারা আমার কথা মতো সবকিছু জোগাড় করল। মাগরিবের নামাজের পরে আমরা রিচুয়াল করলাম এবং জিনকে হাজির করার জন্য প্রক্রিয়া শুরু করে দিলাম। এক সময় জিনটা হাজির হল, তার সাথে আমি কথা বলতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, তুই ছেলে না মেয়ে, এই মেয়ের উপরে ভর করেছিস কেন, এই মেয়ে তোর কি ক্ষতি করেছে? সে জানাল সে একজন ছেলে, তার বয়স অনেক কম। মেয়েটা এক সন্ধ্যায় বাড়ির উঠোনে জারুল গাছের নিচে যায়, সেখান থেকে নাকি জিনটার মেয়েটাকে ভালো লেগে যায়, তারপর তার মধ্যে ভর করে, সে তাদের পাহাড়ে নিয়ে গিয়ে মেয়েটিকে বিয়ে করতে চায়। আমি তাকে মেয়েটিকে ছেড়ে দিতে বলি এবং অনেক দূরে চলে যেতে বলি, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাকে অনেক জোরাজুরি করা হয়, মেয়েদের বাসার লোক তাকে মেরে ফেলতে বলে, কিন্তু তারপরেও
সে রাজি হয় না। সে নাকি মেয়েটিকে নিয়ে যাবে, আমি তাকে কিচ্ছু করতে পারব না। আমার প্রচণ্ড রাগ হয়, আমি বাড়ির লোকদের কিছু মরিচ আনতে বলি, তারা নিয়ে আসে, সেটি দেখে তাকে ভয় দেখায়। কিন্তু সে বলতে থাকে আমি তার কিচ্ছু করতে পারব না। সে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তারপর আমি জিনটাকে মেরে ফেলি। কাজ শেষ করে আমি বাসার দিকে রওনা দেই। রাত তখন 7:30 হবে। আমার কাছে একটা হ্যারিকেন ছিল, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা বাঁশ বাগানের নিচ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে রাস্তার পাশে একটা বাচ্চাকে দেখতে পাই। এই প্রচণ্ড শীতে তার গায়ে কোনো জামা নেই। আমি তার কাছে গিয়ে তার বাসা কোথায় জিজ্ঞেস করায় সে ইশারা করল পাশের একটা গ্রামের দিকে। আমিও সেই দিকে যাচ্ছিলাম। আমি বললাম চলো আমার সাথে, এগিয়ে দিই। আমরা একসাথে আসছিলাম। তখন কিছু রাস্তা আসার পর আজানের আওয়াজ ভেসে আসল। এশার আজান দিচ্ছে, সাথে সাথে দেখি বাচ্চাটা নেই। বুঝতে বাকি রইল না সে সাধারণ কিছু না। তারপর আমি বাসায় চলে আসলাম। ওই দিন আর কিছু ঘটেনি আমার সাথে। আমরা সবাই তার কথা শুনে অবাক, কেউ কেউ তাকে মারতে যায় এমন অবস্থা। তখন হুজুর সবাইকে শান্ত করে বলেন এবং জানান যে বাচ্চাটা তার পিছু নিয়েছিল সেটা আসলে মানুষের বাচ্চা ছিল না, সেটা ছিল সেই জিনটার ভাই যাকে কাশেম মেরেছিল সেই রাতে। তারা 10 ভাই, এক ভাইকে মারার কারণে অন্য ভাইরা অনেক ক্ষেপে যায়, যার কারণে তার পিছু নিয়েছিল এবং যার ফলে তার 2 নাতনিকে নির্মমভাবে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে তারা। এবং তারা সেই লাশ দুটোর জন্য সেদিন তাদের পিছু নিয়েছিল। সেই লাশ দুটো পেলে তারা আরো শক্তিশালী হয়ে উঠত, কিন্তু নিতে পারেনি। এভাবে সব বাচ্চাকেই তারা মারবে, তাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। তাদেরকে থামানো না গেলে গ্রামের সব বাচ্চাকেই তারা মেরে ফেলবে। তারপর হুজুর বললেন তাদেরকে থামানো যাবে এর জন্য আমাদের পাশের গ্রামের ব্রিজের নিচে 9টা আস্ত খাসি জবাই করে আসতে হবে এবং এই কাজটা করতে হবে কাশেম কবিরাজকেই। কাশেম কবিরাজ রাজি হতে চায়নি প্রথমে, কিন্তু গ্রামবাসীদের জোরাজুরিতে শেষমেশ রাজি হয়। তাকে শর্ত দেয়া হয় যত কিছুই হয়ে যাক না কেন পেছনে ফেরা যাবে না। যেহেতু কাশেম কবিরাজ এগুলো কাজ করতেন তিনি জানতেন এবং পেছনে ফিরে তাকাননি। এরপর 3 মাস কাশেম কবিরাজের জ্বর ছিল, একসময় মারা যান। সবাই বলে সেই জিনগুলো তাকে মেরে ফেলেছে, কেউ বলে বয়স হয়ে গিয়েছিল তাই মারা গেছে। এরপর থেকে এইভাবে আর কেউ পুকুরে পড়ে মারা যায়নি, গ্রামের রাস্তায় এমন কাউকে আর দেখা যায়নি। এই ছিল ঘটনা ভূত ডট কম এর প্রতি ভালোবাসা থেকেই সংগ্রহ করা। গুছিয়ে না লিখতে পারার জন্য দুঃখিত। অবশ্যই সময় হলে আরো ঘটনা শেয়ার করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন, তারপরে ফোন নাম্বারটি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাকিবুল ইসলাম আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাব, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাকে আরো একবার ধন্যবাদ দিতে চাই। শুধুমাত্র ভূত ডট কম এর প্রতি ভালোবাসার জন্য আপনি যে কাজটি করেছেন এর কোনো তুলনা হয় না। আপনি নিজে গিয়ে সেই হসপিটালের অ্যাম্বুলেন্স চালকের সাথে কথা বলেছেন, তার ঘটনা সংগ্রহ করেছেন, আবার বন্ধুর সাথে কথা বলে আপনি জেনে নিয়েছেন সেখানে এরকম ঘটনা ঘটেছিল কিনা। আপনারা পাশে আছেন বলেই ভূত ডট কম এগিয়ে যায়, আপনারা পাশে আছেন বলেই প্রতিদিন আমরা নতুন করে প্রেরণা পাই। আশা করছি এভাবেই সাথে থাকবেন সাহস হয়ে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। ইমেল তো শুনলাম, এবার চলে যাব অডিও ক্লিপে। এখন যে অডিও ক্লিপটি শোনাব সেটি পাঠিয়েছেন ডাক্তার জামিরুল ইসলাম লিটন, আর এই ঘটনাটি এসেছে আসাম থেকে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আশা করছি
প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ডক্টর জামিরুল ইসলাম লিটন, ভারতের আসাম রাজ্য থেকে বলতেছি। আমি বর্তমানে একটি সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আমি আপনার সবগুলো প্রোগ্রামই শুনেছি এবং এখনো শুনছি। আমার ঘটনাটি আম্মুর কাছ থেকে শোনা, আর ঘটনাটি ঘটেছিল আম্মুর ফুবার সঙ্গে। 2016 সালে আমি আম্মুর ওই ফুবা মানে আমার নানাজির কাছে আমি নিজে ঘটনাটি শুনেছি। ঘটনাটি ঘটেছিল 1991-92 সনের দিকে। তো আমার ওই নানুর নাম ছিল আব্দুল আজিজ। উনি একজন মানে খুব ধার্মিক এবং অলি টাইপ লোক ছিলেন, আর ওনার মানে সম্পত্তি অনেক ছিল, প্রায় মাটি 200-250 বিঘার মতো। আর ওই টাইমে অন্য বিজনেসের চেয়ে উনি মহিষের বিজনেস খুব করতেন, মহিষ মানে বাফেলো যেটা বলি আমরা মহিষ। তো ওনার বাড়িতে অনেক কর্মরত লোক ছিল, তার ভিতরে আব্দুল কাদের বলে একজন লোক ছিল, যিনি ওনার খুব বিশ্বস্ত এবং ছোটবেলা থেকেই ওই নানাজির সঙ্গেই ছিল। তো ঘটনাটি অ্যাকচুয়ালি ওনাকে নিয়েই। তো যখন ওনার বয়স 20-22 বছর হয়, নানু করলো কি, ওনার বাড়ির থেকে একটু দূরে মানে খোলা এক ময়দান টাইপ জায়গা ছিল নানুরি, ওখানে ওই আব্দুল কাদেরকে একটু মাটি দিল আর ঘরও একটা বানিয়ে দিয়েছিল থাকার জন্য। তো মাঝে মাঝে এই কাদের সাহেব কি করতো, ওই বাড়িতে মানে কিবা সাউন্ড পেত, মানে কান্না হাসি এরকম, ভয় পেয়ে উনি মাঝে মাঝে মধ্যরাতে এই নানুদের বাসায় এসে থাকতেন। তো প্রায় সময়ই এই ঘটনাটি ঘটেই চলেছিল। তো 2-1 বছর পরে ওনার এক ভালো মেয়ে দেখে ওনাকে বিয়ে করিয়ে দেন এই আব্দুল আজিজ নানা মানে কাদের সাহেবকে। আর কাদের সাহেবের একটা কর্ম ছিল কি, উনি রাত্রে মহিষগুলা দেখাশোনা করত, মাঝে মাঝে মানে খাওয়া টাওয়া দিত। আর মহিষের যেগুলা ঘর ছিল ওই ঘরগুলাও মানে ওনার বাড়ির একদম আশেপাশেই আর কি, সবগুলা একই ক্যাম্পাসের ভিতরে। তো ওনার যখন বিয়ে হইল, বিয়ে হওয়ার পরে ওনার স্ত্রীকে নিয়ে উনি ওই নতুন বাড়িতেই থাকা শুরু করল। তো 2-3 বছর হইল ওনার প্রথমে বাচ্চা পেটে আসে, পেটেতেই মানে নষ্ট হয়ে যায়, মিসক্যারেজ টাইপ ব্লিডিং হয়, বাচ্চা নষ্ট হয়। তো 2-3 বছর যাওয়ার পরে কি হইল, আবার নতুন করে বাচ্চা যখন কনসিভ হয়, তারপরে বাচ্চা হওয়ার পরে 7 দিনের ভিতরে বাচ্চাটা মানে মৃত্যুবরণ করে। তো প্রায় রিপিটেডলি যখন 4-5 বার এই ঘটনাটা ঘটলো, তখন ওনারা মানে ওই আজিজ নানুর কাছে এসে মানে তদবির টাইপ বাকি বিনিল। তো তার 1 বছর পরে উনি আবার কনসিভ করলেন, বাচ্চা পেটে বাচ্চা জন্মও হলো। তো এইভাবেই চলতেছিল। তো হঠাৎ করে এই মানে আব্দুল আজিজ নানা উনি মাঝে মাঝে কি করতেন, তাহাজ্জুদ নামাজের পরে হেঁটে হেঁটে এমনি মানে চারিদিকে একটু ঘোরাঘুরি করে দেখতেন। তো ওই কাদের সাহেবের বাড়ির দিকে একদিন মানে তাহাজ্জুদের পরে হেঁটে হেঁটে গেলেন, যাওয়ার টাইমে দেখলো যে কাদের সাহেবের বাড়ির সামনে 2টা শ্যাডো টাইপ অনেক লম্বা ছায়ামূর্তি। তো উনি ওই ছোট ছোট গাছ এগুলো ছিল, তো গাছের সাইড লুকিয়ে লুকিয়ে ওগুলো লক্ষ্য করছিল যে কি হইতেছে। তো দেখলো যে একটু পর মানে 2টা শ্যাডো থেকে 1টা শ্যাডো একদম কাদের সাহেবের যে দরজা বরাবর স্ট্রেট হয়ে খাড়া হয়ে আছে, আরেকটি শ্যাডো নাই। তো উনি আর দেরি না করে, প্রথমে ভেবেছিলেন চোর, তো আস্তে আস্তে একদম বাড়ির দিকে মানে আগ বাড়ল। যখন উনি গেল, সামনের শ্যাডোটা গায়েব, শ্যাডোটা সেখান থেকে নেই, হালকা জোস্নার আলোর মতো ছিল উনি যেভাবে আমাকে বলেছে। তো যখন উনি দরজার পাশে যেয়ে দাঁড়িয়ে আছে, উনি ভাবতেছেন যে আমি কি এরা তো পুরো ঘুম মানে ঘুমের মধ্যেই ডাকবো কি ডাকবো না, মানে ফজরের একটু আগে আগের ঘটনা। তো উনি ডাকলো না, ঠিক ওই অবস্থায় দেখলো মানে ঘরটা ছিল আপনার টিন শেড উপরে, আর মানে বাউন্ডারি যেটা বেড়া বলি আমরা, ওটা ওই টাইমে ওয়াল সোয়াল ছিল না, ওই কাশ বনের মানে তো দরজার উপরে একটু গ্যাপ টাইপ ছিল, ওই গ্যাপ দিয়া কাদের সাহেবের ওই যে মানে নব্বই মানে যে ইনফ্যান্ট ছোট বাচ্চা ছিল ওটাকে মানে উপর থেকে ফেলে দিয়েছে। তো নানু করল কি, গায়ে চাদর ছিল, ওই চাদর দিয়ে বাচ্চাটাকে নিয়েছে, নিয়ে বাচ্চাটা ঘুমের মধ্যেই আছে, উনি আর দেরি করলেন না, ডাইরেক্ট নানির কাছে চলে আসলেন, মানে আম্মার ফুফি যে ছিল ওনাকে এসে বললো বাচ্চাটাকে ভালোভাবে রাখো। তো এইভাবেই চলছিল, পরে সকালবেলা ওই কাদের সাহেব, কাদের সাহেবের স্ত্রী মানে আরেকটা বাচ্চা কোলে করে নিয়ে আসছে নানুর কাছে, সে একদম কান্নাকাটি যে সারা রাত বাচ্চাটা কান্নাকাটি করতেছে, সারা রাত মানে ওই যে ফজরের টাইম থেকে সকাল পর্যন্ত, যে ঘুম থেকে উঠে দেখি এরকম কান্নাকাটি করতেছে আর একদম নীল বর্ণ কালার ধারণ করেছে, কি হইল? তো নানু বলল যে ঠিক আছে তোমরা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাও, আমি তোমাদের বাড়িতে আসছি। বাড়িতে আসার পর মানে কাদের সাহেবের বাড়িতে নানু নানা আসলো, আসার পর বলল যে তোমার ওই কেরাহি মানে ধান সিদ্ধ করা যে বড় কেরাহি যেটা থাকে পাত্র, সেটা নিয়ে আসো, একটা চুলা বানাও, আগুন লাগিয়ে পুরা মানে এক টিন তেল আনতে বললো, তেল আনলো দিয়ে পুরা গরম করেছে ভাপ টাইপ। তো পরে কাদের সাহেবকে বললো তোমার বাচ্চাকে নিয়ে আসো, কাদের সাহেবের স্ত্রী তো কান্নাকাটি একদম যে কি করবে কি করবে। পরে বাচ্চাটাকে নিয়ে নানু করলো কি, একদম তেলে ডুবিয়ে দিয়েছে মানে পুরা গরম তেলে, দেওয়ার সঙ্গে সঙ্গে তো নানু আমাকে যেভাবে বললো যে ওটা বাচ্চা নাই, পুরো একটা কাঠের টুকরোর মতো হয়ে গেছে, ইট একটা যেরকম সাইজের ওরকম একটা কাঠ, তেলে ভাসতে লাগলো। আর মানুষ লোক কিছু লোক জড়ো হয়েছিল আশেপাশে, ওরা বললো কি হলো এটা কি কি, কাদের সাহেবের স্ত্রী তো পুরো কান্নাকাটি। তো পরে নানু করলো যে তোমরা হাল্লা চিল্লা করবা না, একটু ধৈর্য ধরো, পরে আমার মানে আম্মুর ফুফি মানে নানি আম্মা যে ছিল ওনাকে ডাকা হইলো, উনি এই আসল বাচ্চাটাকে বের করে নিয়ে আসলো। পরে কাদের সাহেবকে বলল যে এটা তোমার বাচ্চা না, এটা মানে সহ্য সন্মধারী একটি জিন যে তোমার বাচ্চাকে এতদিন নষ্ট করে আসছিল, ও মানে এইভাবেই নেক্সট যেতগুলো বাচ্চা এর আগের নষ্ট করেছে প্রিভিয়াস সবগুলা এইভাবেই, তো এইবার হাতে নাতে ও ধরা পড়েছে। তো যদি এটা ধরা না পড়ত, মানে নানাজির মুখে আমি যা শুনেছি যে এই বাচ্চাটাকেও ওরা মানে এইভাবে নিয়ে যেত, আর যে বাচ্চাটা আছে কয়েকদিন পরে কানতে কানতে মরার মতো করে পড়ে থাকতো, এরা মরা ভাবে হয়তো কবর টপর মাটিতে দিত, ওখান থেকে উদা হইত, তো সেটা হইতে পারে নাই। তো এই ছিল ঘটনা, ভালো লাগলে শ্রোতাদেরকে শোনাবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি যে মেডিকেল কলেজে পড়েছি এশিয়া মহাদেশের সবচেয়ে রেপুটেড এবং বড় মেডিকেল কলেজ গুয়াহাটি মেডিকেল কলেজ, তো ওখানের কিছু ঘটনা আছে আমার সঙ্গে নিজে এক্সপিরিয়েন্স করা, বন্ধুদের কাছে শোনা, সময় যদি হয় ইনশাল্লাহ আমি আবার পাঠাবো। আর বাংলাদেশে আমি ঘুরতে আসার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ যদি আসি রাসেল ভাই আমি আপনার সঙ্গে দেখা করব। আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবাই।
আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ বিভাগ থেকে বলছি। এটা আমার প্রথম ঘটনা, ঘটনাটি আমার আম্মুর সাথে ঘটে যাওয়া খুবই মর্মান্তিক একটি ঘটনা, আমি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা ছিল আজ থেকে প্রায় অনেক দিন আগে 2007-08 সালের দিকে। তখন এখনকার মতো তো ইন্টারনেট ফোন এরকম ছিল না। তো আমার আম্মু একবার রাত্রে শহর থেকে গ্রামের দিকে, আমাদের দাদুর বাড়ি হচ্ছে গ্রামে, তো গ্রামের দিকে আসছিল। আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেছিল। তো আমার আম্মু এখানে এক ফোন বুথ থেকে আমার আব্বুর এখানে ফোন দিয়ে বলছিল যে আমি আসতেছি। তো আমার আব্বু বলছিল আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমি তোমার জন্য আগাইতেছি। তখন আমার আম্মু 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তো আম্মু আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তখন প্রায় রাত্রে 7টা বেজে গেছে। তো আমার আম্মু প্রেগনেন্ট অবস্থায় আম্মু প্রথমে গাড়ি থেকে নামলো, বাসার ওইখানে একটু দূরে, আমাদের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে তারপর পাকা রাস্তা। তো ওইখানে নামার পরে আমার আম্মু নামছে, তো নামে দেখতেছে আব্বু এখনো যায় নাই। তো আমার আম্মু ছোটবেলা থেকে অনেক সাহসী ছিল, তো আম্মু ভাবছে যে এই টুকু রাস্তায় তো, তাহলে আমি একা একা হেঁটে চলে যাই, আর গ্রামের রাস্তা যেহেতু রাস্তাঘাটে তো মানুষ দেখবো আছেই, তো সমস্যা হবে না। তো আম্মু একা একাই হাঁটা নিছে। তো হাঁটতে 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 ওইখানে আবার রাস্তার একটু বর্ণনা দিয়ে, ওইখানে রাস্তার যেহেতু 2 কিলোমিটার রাস্তার যাইতে প্রায় 3-4টা কবরস্থান পড়ে, আবার দুই পাশে জঙ্গল, আবার এক পাশে বিল, তো এরকম ছিল রাস্তাটা। তো আমার আম্মু 2টা কবরস্থান বিল পায় পার হয়ে আসা পড়ছে। তো সামনে হচ্ছে একটা জঙ্গল, আবার জঙ্গলের একটু পাশে একটু দূরে মানে একটা বাড়ি। তো ওই বাড়িকে সবাই ভূত বাড়ি আর কি বলে থাকে, এমনিতে গ্রামের মানুষ কথা আর কি বলে। তো আমার আম্মু ওই পর্যন্ত আসছে, আয়সা এখন ভাবতেছে যে এর আগে আগাবো কিনা, যেহেতু এই বাড়ির রাস্তা নিয়ে মানে কথা আছে, গ্রামে কানাঘোষা আছে। তো মা আম্মু ভাবলো যে না, আমি চেষ্টা করি আমি বাসায় চলেই যাই, এখানে অপেক্ষা না করে কারোর জন্য। তখন আমার আম্মু আস্তে আস্তে ওইখান দিক দিয়ে আসা নিছে। তো ওইখানে ছিল বিশাল বড় একটা কাঁঠাল গাছ। তো আমাদের এদিক দিয়ে অনেক কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটার এমন মানে কাঁঠাল গাছটা একটু বর্ণনা দিই, কাঁঠাল গাছটা ছিল একদম বট গাছের মতো, মানে এত ছেয়ে গেছে, মানে ওইখানে কয়েকটা কাঁঠাল গাছ পরপর, মানে একদম রাস্তাটা একদম অন্ধকার, মানে আকাশ ওইভাবে দেখা যায় না, মানে একটু দিনের বেলাতে ওইটুক জায়গা অন্ধকার, রাত্রে বেলা তো আরো বেশি। তো ওইটা আবার চাঁদনি রাত ছিল ওই দিন। তো আমার আম্মু তখন আস্তে 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 আস্তে, তো হঠাৎ করে আমার আম্মু লক্ষ্য করলো কি, যে কয়েকটা প্রায় 10-12টা সাদা বিড়াল, ছোট ছোট বিড়ালের বাচ্চা ওই কাঁঠাল গাছ থেকে নেমে আমার আম্মুর চতুর্দিকে ঘুরপাক খাইতেছে। তো আমার আম্মু হেঁটে যাচ্ছে, আম্মু চতুর্দিকে ঘুরপাক খাইতেছে। তো আম্মু বললো যে কি ব্যাপার এসব, মানে মনে মনে বললো যে হঠাৎ করে বিড়াল এদিকে, এখানে তো এতগুলা বিড়াল, 10-12টা একদম সাদা ধবধবা সাদা বিড়াল, ছোট বিড়ালের বাচ্চা। তো আবার আম্মু হঠাৎ করে লক্ষ্য করলো কি, যে গাছ থেকে পানি পড়তেছে। তো আম্মু বলতেছে যে গাছ থেকে পানি এটা আবার কেমনে পড়ে, এই রাত্রেবেলা আকাশে কোনো মেঘ নাই, চাঁদ দেখা যেতেছে, এখানে আবার গাছ থেকে পানি পড়ে কেমন। তো আম্মুর হাতে আবার ছোট্ট একটা টর্চ ছিল। তো আম্মু কি করলো, ওই টর্চটা মারলো গাছের দিকে। তো গাছের দিকে টর্চ মারার পরে আমার আম্মু যেটা দেখলো সেটা হয়তো আমার আম্মু কখনো কল্পনাও করে নাই। আম্মু দেখলো গাছে একটা অবয়ব, যার হাত পা গুলা অনেক লম্বা লম্বা, মাথায় চুল অনেক লম্বা চুল। তো গাছে ওইভাবে গাছের মধ্যে বৈশা রয়েছে, পা গুলা ঝুলে আছে। তো আমার আম্মুর দিকে এভাবে তাকাইতেছে। এটা দেখার পরে আমার আম্মুর অবস্থা খুবই খারাপ, আমার আম্মু কি করবে কিছু বুঝতে পারলো না। তো এরপর আমার আম্মু ওইখান থেকে আমার তার যত শরীরে যতটুকু শক্তি বাকি ছিল, যতটুকু বাকি ছিল ওইটুক নিয়ে আমার আম্মু একটা দৌড় দিল, তো প্রেগনেন্ট অবস্থায়। তারপর আমার আম্মু দৌড় দিল, এক দৌড়ে প্রায় ওদের একটা বাড়ি ছিল যে সামনে, তাদের বাসায় পৌঁছে গেল। তো বাসায় তখন আম্মু গেছে, তো ওইখানে আম্মু তাদের উঠানে যায়, আম্মু চিল্লানো শুরু করে দিচ্ছে, মানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো তারা বাসা থেকে বেরিয়ে আসলো, তো তারা তো আম্মুকে চিনেই, তো বলতেছে বৌমা তুমি এত রাত্রে এখানে কি করতেছো, এখানে কোথায় যাও, কোথা থেকে আসলা। আমার আম্মু বলে এত রাত্রে মানে এখন তো মনে হয় রাত্রে 7:30-8 বাজে। তখন ওর বাড়ির সবাই অবাক, তো 7:30-8 বাজে মানে এখন তো রাতের 11টা বাজে। তো আমার আম্মু তো অবাক, হচ্ছে, তাহলে সাতটা থেকে এগারোটা এত সময় আমার আম্মু এখানে তাহলে কোথায় ব্যয় করলো, কিভাবে কি হলো? তোমার আম্মুর তখন আর সেন্স ছিল না, ওভাবে আমার আম্মু সেন্স হারিয়ে ফেললো। তো তারা সবাই ধরে টরে পানি টানি খাওয়ায়, পরে আবার আমার দাদার এখানে একটি কইরা যেহেতু গ্রামই মানে ই আছে, তো পরে আমার আম্মুকে এখানে বাসায় নিয়ে আসলো, নিয়ে এসে পানি পড়া টড়া করে গোসল টোসল করাইলো। তো এরপরে থেকে যে সমস্যাটা শুরু হলো সেটা হচ্ছে আমার আম্মুর সারা শরীর চুলকাইতো, বিশেষ করে আমার আম্মু প্রেগনেন্ট যে ছিল, তো আম্মুর পেটের মধ্যে শুধু চুলকাইতো, মানে অনেক আমরাও আমার মনে তখন অনেক ছোট আমিও তখন আম্মুর এভাবে চুলকাই দিতাম, মানে হঠাৎ করে অনেক চুলকাইতো। তো এরকম করতে করতে পরে আমার আম্মুর তো আমার যে তখন যে আমার ছোট বোনটা ও হইলো, তো হওয়ার পরে হঠাৎ করে আমার বোনটা ভালোই ছিল, কিন্তু হওয়ার পরে একটা জিনিস বিষয় যে বাচ্চারা তো হওয়ার পরে কান্না করে, তা আমার ওই বোনটা কোনো কান্না করে নাই, সে একদম কান্না করে নাই, শুধু এমনিতে খাইতো আর একদিক দিয়ে শুয়ে রাখলে একদিক দিয়ে শুধু তাকায় থাকতো, সে কান্না করে নাই। সে প্রায় একুশ দিন পর সে প্রথম একটু কান্না করছে। তো এইভাবেই আস্তে আস্তে বড় হতে থাকলো, তখন ওর বয়স যখন তিন চার মাস, তখন পাঁচ মাসে যখন পড়লো তখন বুঝা গেল যে ও আসলে হাত পা এত নাড়াতে পারে না, মানে আসলে প্রতিবন্ধীটার দিকে দাবিত হচ্ছে, মানে আমার ওই ছোট বাচ্চাটাও হাত পা নাড়াতে পারে না। তো এরকম অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো কোনোভাবেই কোনো কিছু না ঠিক হয় না, ও হাত পা নাড়াতেই পারে না, আর ওই একটু একটু কান্না করে খায় আর একদিক দিয়ে তাকায় থাকে। তো এরকম করতে করতে তো পরে আমার আম্মু আবার প্রেগনেন্ট হইল। তো আবার প্রেগনেন্ট হইলে তো তখন একটা বিষয় যেটা লক্ষণীয় যে আমাদের গ্রামের বাড়িতে যখন রাত্রে বেলা আমার আম্মু, গ্রামের বাড়ির পরিবেশ তো ওরকমই থাকে যে মেন ঘর থেকে আর রান্নাঘরটা একটু দূরে থাকে, তো রাত্রে ওই আমার বোনের জন্য দুটো জাল দিতে হইতো, তো আমার আম্মু রান্নাঘরে যাইতো, রান্নাঘরে যে ছোট ছোট জানালা, তো ওই দিক দিয়ে আমার আম্মু একদিন হঠাৎ করে লক্ষ্য করছে কি যে ওই যে অবয়বটা আমার আম্মু এক বছর আগে দুই বছর আগে দেখছিল, ওর অবয়বটায় ওইখান দিয়ে যে বাড়ির পাশ দেয়া ওইখান দিয়ে হাইটা যেতেছে। তখন এইটা দেখে আমার আম্মুর অবস্থা আরো খারাপ। তখন এরকম করতে করতে পরে এক ভালো একজন হুজুরকে দেখানো হলো, তো ওই হুজুরের ট্রিটমেন্টেই পরে আমার আম্মু আস্তে আস্তে এইসব কিছু মোটামুটি ভালোর দিকেই। এরপরে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে আমার ওই যে বোনটা হয়েছিল, ও আসলে পরবর্তীতে মারা গেছিল আড়াই বছর বয়সে, ও এমনিতেই ও আর কি পরে মারা গেছিল। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে প্লে করবেন।
আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি একটি পুরনো বাড়ি এবং একটি পরিবারকে ঘিরে। আমরা অনেক সময় ভাবি পুরনো দিনের বাড়িগুলো হয়তো শুধু ইট আর পাথরের তৈরি ইমারত, কিন্তু আমরা এটা ভুলে যাই দীর্ঘকাল ধরে পড়ে থাকা জনশূন্য জায়গাগুলো অনেক সময় অন্য কিছুর আস্তানা হয়ে ওঠে, অথবা এই পুরনো বাড়িগুলো যুগের পর যুগ ধরে বহন করে চলে ভয়ানক সব ইতিহাস, আর আমরা মানুষরা না বুঝে কোন ধরনের সতর্কতা না মেনে যখন সেসব জায়গায় গিয়ে হাজির হই তখন শুরু হয় আসল বিপত্তি। অনেক কথা বললাম। এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। শুরু করছি আজকের ঘটনা। ঘটনা শুরুটা হয় পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম থেকে। দিনের আলোয় গ্রামটি যতটা শান্ত আর সাধারণ মনে হতো, অন্ধকার নামলেই তা যেন এক অজানা রহস্যময় রূপ ধারণ করত। বিকেলের রোদ যখন পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ত, তখন থেকে পুরো এলাকায় এক অদ্ভুত স্তব্ধতা জেগে বসত। বনের দিক থেকে বয়ে আসা বাতাসও যেন তখন ঝিমিয়ে পড়ত। পুরনো চীর্ণ ঘরগুলোর দেয়ালের সাথে বাতাস ধাক্কা খেয়ে এমন এক ধরনের শিশিরানি শব্দ তৈরি করত, যা শুনলে বেকের ভেতরটা কেঁপে উঠত। সরাসরি মানুষের মস্তিষ্কে ঢুকে গিয়ে ভেতরে এক তীব্র অস্থিরতা সৃষ্টি করত এই শব্দ। সেই গ্রামেরই একদম শেষ প্রান্তে শহরের কোন ঘেঁষে একটি পুরনো বাড়ি ছিল। বহু বছর ধরে বাড়িটি জনশূন্য অবস্থায় পড়েছিল। পুরনো আমলের পাকা বাড়ি, পুরনো কাঠামোর এই বাড়িটি বাইরে থেকে যতটা দুর্বল আর নড়বড়ে মনে হতো, ভেতরে ঢুকলে ততটাই ভারী আর কোমট অনুভূত হত। ঘরের ভেতরে ঢুকলে মনে হতো যেন দেয়ালগুলো তাদের ভেতরে অনেক দিনের কোনো চাপা কষ্ট বা রহস্য জমা করে রেখেছে। গ্রামের সাধারণ মানুষ রাতের বেলা ওই বাড়ির ধারে কাছ দিয়ে যাওয়ার জন্য কল্পনাও করত না। দিনের বেলাতেও কেউই ওই বাড়ির সীমানে পা রাখত না। কিন্তু রাকিবের বাবার কাছে সেই বাড়িটি ছিল খুবই সস্তা দরের সওদা। ওনার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু শহরের আশেপাশে বাড়ি কেনার মতো টাকা তো ওনার কাছে ছিল না, তাই গ্রামের দিকেই বাড়ি খুঁজছিলেন তিনি। হুট করে একদিন তিনি খবর পেলেন এই বাড়িটার। যদিও কম দামে মাথা গোঁজার মতো একটা জায়গা খুঁজছিলেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে অল্প দামে বেশ বড় একটা বাড়ি পেয়ে যান তিনি। তিনি তখন বাড়িটি দেখতে আসেন। তখন গ্রামের অনেকেই খবর পান। গ্রামের বয়স্ক হুজুরা ওনার সাথে শহর লাগো সেই বাড়ির কাছে দেখা করেন আর বাড়িটি কিনতে অনেকবার নিষেধও করেছিলেন। হুজুরা ওনাকে অনেক বুঝিয়ে বলেছিলেন, অনেক বছর ধরে বাড়িটা খালি পড়ে আছে, ওখানে ভালো কিছু নেই, অনেক আগে থেকেই এখানে বদমেজাজ জিনের আছর আছে বলে গ্রামের মানুষের বিশ্বাস। কিন্তু রাকিবের বাবা এসবে পাত্তা দিলেন না। তিনি খুব অল্প দামে একটি বাড়ি পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিলেন, তাই বেশি কিছু না ভেবেই তিনি বাড়িটি কিনে নেন। নিজের পরিবার নিয়ে সেখানে থাকার জন্য চলে আসেন। পরিবার নিয়ে যেদিন রাকিবের বাবা এই বাড়িতে এসে উঠলেন, সেদিন আবহাওয়াটা বেশ ভালোই ছিল। আকাশের রোদ বেশ কড়া। রাকিব আর তার মা মিলে জিনিসপত্র গোছানোর কাজ শুরু করলেন। ঘরের ভেতরটা বেশ স্যাঁতস্যাঁতে ছিল, অনেকদিন ধরে বন্ধ থাকার কারণে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ বের হচ্ছিল চারপাশ থেকে। রাকিবের মা একটু বিরক্ত হলেও রাকিবের বাবার খুশির কথা চিন্তা করে কিছুই বললেন না। শুরুর দিকের দু তিনটে দিন বাড়িতে সব সাধারণ ঘরের মতোই একেবারে স্বাভাবিকভাবে কেটে যাচ্ছিল। দিনের বেলা রোদের উপস্থিতি ঘরটিতে বেশ জীবন্ত করে তুলত। উঠোনে হালকা রোদ খেলা করত। ঘরের ভেতরে শীতলতা তখন খুব একটা ভীতি জাগত না। রাকিবের ঘরটা ছিল দোতলার দিকে, চিলেকোঠার ঠিক নিচের ঘরটাই ছিল তার। দেখতে বেশ পুরনো আমলের নকশা করা, কিন্তু রাত হওয়ার সাথে সাথে ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করত। দেয়ালগুলো থেকে যেন এক ধরনের অদ্ভুত শীতলতা বের হয়ে আসত। বাতাস কেমন যেন ভারী হয়ে উঠত। ঘরের প্রতিটি কোণে এক অদৃশ্য অজানা অনুভূতির বিস্তার ঘটত। মনে হতো যেন অদৃশ্য কেউ একজন প্রতিটি জিনিসের উপর তীক্ষ্ণ নজর রাখছে। রাকিব প্রথম দিন থেকেই এই পরিবর্তনের বিষয়টি গভীরভাবে লক্ষ্য করতে পেরেছিল। রাতে যখন সে একা শুয়ে থাকত, তখন তার মনে হতো ঘরের এক কোণা থেকে কেউ একজন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু সে এটিকে তার মনের ভুল বা নিছক ভয় বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে ভাবত নতুন জায়গায় এসেছে, তাই হয়তো এমন লাগছে, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। সেই বাড়িতে তাদের বসবাসের আজ ছিল তৃতীয় রাত। আর ঠিক এই রাতেই প্রথমবারের মতো এমন কিছু ঘটল যা তাদের প্রশান্তির ঘুমকে ভেতর থেকে নাড়িয়ে দিল। রাতের ঘড়িতে তখন আনুমানিক একটা বাজে। হুট করে রাকিবের ঘুমটা ভেঙে গেল। কোনো স্বপ্ন দেখে নয়, আবার কোনো চিৎকার শুনে নয়, কিন্তু তার মনে হল যেন কেউ একজন তাকে জোর করে জাগিয়ে দিয়েছে। ঘরটি তখন ঘোর অন্ধকারে ডুবেছিল। বাড়ির বাকি সবাই ঘুমে আচ্ছন্ন, কয়েক সেকেন্ডের জন্য ঘরের চারপাশে একদম নিঝুম হয়ে থাকল। তারপর ধীরে ধীরে তারা ঠিক মাথার উপরের ছাদ থেকে একটা শব্দ পেতে শুরু করল। শুরুতে শব্দটা এতটাই হালকা ছিল যে রাকি বুঝতে পারছিল না এটা কিসের শব্দ। সে কান পেতে খুব মনোযোগ দিয়ে শব্দটা শোনার চেষ্টা করল। তখন বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল, এটি কোনো কিছু টানার শব্দ নয়, আবার কোনো কিছু পড়ারও শব্দ নয়, এটি ছিল মানুষের পায়ের শব্দ। কেউ একজন ঘরের ছাদে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে, প্রতিটি পদক্ষেপ একদম সমান দূরত্বে পড়ছে, যেন মনে হচ্ছে খুব সাবধানতার সাথে ও সচেতনতার সাথে কেউ একজন ক্রমাগত পা ফেলে চলেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই যে পায়ের শব্দগুলো কোনো বিরতি ছাড়াই পুরো ছাদে চক্কর দিচ্ছিল, যেন কেউ সেখানে অনবরত পায়চারি করে চলেছে। শব্দটি শোনার পর রাকিবের হৃৎপিণ্ড বেশ জোরে ধরফর করতে শুরু করল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিল হয়তো ছাদে কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী ঢুকেছে, কিন্তু তার অবচেতন মন বারবার বলছিল কোনো প্রাণীর পায়ের পদধ্বনি এতটা ভারী হতে পারে না, পশুর হাঁটার আওয়াজ এমন নয়। সে বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকল, তার চোখ দুটো স্থির হয়ে রইল ছাদের দিকে। সে অন্ধকারের ভেতর দিয়ে সেই অদৃশ্য জিনিসটাকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু সে যত বেশি সময় ধরে শুনছিল তার মনের ভয় ততই বাড়ছিল, কারণ সেই পায়ের শব্দ এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট আর ভারী হয়ে গিয়েছিল। সে খুব সাবধানে বিছানার পাশ ফিরল, পাশের রুমে ঘুমিয়ে থাকা তার বাবাকে ডাকার কথা চিন্তা করল, কিন্তু পরক্ষণেই ভাবল তার বাবা হয়তো গভীর ঘুমে মগ্ন, তাই সে বাবাকে ডাকার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলল। তার বারবার মনে হচ্ছিল বরফ শীতল কোনো কিছু তার শিরদাঁড়া দিয়ে বেয়ে যাচ্ছে। সে আবার সোজা হয়ে শুয়ে পড়ল, ভয়ে চোখজোড়া বন্ধ করে নিল, কিন্তু শব্দ থেমে থাকল না। সারা রাত সেই শব্দ এভাবেই চলতে থাকল, কখনো শব্দটা অনেক দূরে চলে যাচ্ছিল, আবার কখনো একদম কাছে চলে আসত, আর প্রতিবারই মনে হতো যেন অদৃশ্য সেই সত্তাটি ঠিক রাকিবের মাথার উপর সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাতের ওই যন্ত্রণার পর ভোরের দিকে রাকিবের একটু চোখ লেগে এসেছিল। ভোরবেলা যখন রাকিবের ঘুম ভাঙল, তখন চারপাশ সবকিছুই একদম স্বাভাবিক মনে হতে লাগল। রোদের আলো ঘরে ঢুকছে, গতরাতে যে ভয়ঙ্কর কিছু ঘটেছিল তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন, বাবা বাইরের উঠানের টুকটাক কাজে হাত রাখছিলেন, কিন্তু রাকিবের ভেতরের অবস্থা তখন পুরোপুরি পাল্টে গেছে। সে অনেক সাহস সঞ্চয় করে তার বাবার কাছে গতরাতের ঘটনা খুলে বলল। সব শুনে তার বাবা হাহা করে হেসে উঠলেন, বিষয়টিকে ক্লান্তি ও মনের ভ্রান্তি বলে উড়িয়ে দিলেন তিনি। বাবা হাসি মুখে বললেন, আরে বোকা ছেলে, এটা তো অনেক পুরনো বাড়ি, আর এর ছাদে কাঠের কত পুরাতন মালামাল বোঝাই, কাঠে বাতাস লাগলে এমন আওয়াজ তো করবেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুই শুধু বেশি চিন্তা করছিস, আজ রাতে ভালো করে ঘুমাবি, দেখবি আর কোনো সমস্যাই হবে না। বাবার কথায় রাকিব কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করল ঠিকই, কিন্তু তার মনের খটকা রয়ে গেল। সে নিশ্চিত ছিল যে ওটা শুধু কাঠের আওয়াজ ছিল না, কাঠ তো আর সাধারণ মানুষের মতো পা ফেলে ফেলে হাঁটে না। সে সারাটা দিন নিজেকে বোঝাল হয়তো আসলে ওটা তার মনের ভুল ছিল, কিন্তু বিকেল গড়িয়ে যখনই রাত ঘনিয়ে আসতে শুরু করল, রাকিবের বুকের ভেতরের অস্থিরতা আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠল। সে এক অদ্ভুত ভয়ের সাথে অপেক্ষা করতে লাগল, আজ রাতেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে, নাকি এটা শুধু এক রাতেরই বিচ্ছিন্ন কোনো ঘটনা। রাত গভীর হল, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল, রাকিবও বিছানায় গেল, কিন্তু তার চোখে ঘুম নেই, শুধু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে সে। ঠিক যখন রাত একটা বাজল, রাকিবের চোখ আবার নিচ থেকে ছাদের দিকে চলে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত সবকিছুই একদম শান্ত ছিল, এতই নিস্তব্ধ ছিল যে রাকিবের মনে হল হয়তো আজ রাতে আর কোনো উপদ্রব হবে না, হয়তো বাবা ঠিকই বলেছিলেন, ওটা বাতাস আর কাঠেরই আওয়াজ ছিল। কিন্তু ঠিক তখনই ধীরে ধীরে সেই পরিচিত শব্দ আবার শুরু হল, তবে এবার সেই শব্দের মধ্যে কেমন যেন ভিন্নতা ছিল। মনে হচ্ছিল পায়ের শব্দগুলো আগের চেয়ে আরো বেশি ভারী এবং অনেক বেশি কাছে শোনা যাচ্ছে। সেই শব্দ ফিরে আসার সাথে সাথে রাকিবের ভেতরের আতঙ্ক বহুগুণ বেড়ে গেল, তবে এবার সে শুধু শব্দ শুনছিল না, বরং কিছু একটা পরিবর্তন সে গভীরভাবে অনুভব করছিল। আগে যে পায়ের শব্দগুলো পুরো ছাদে এদিক ওদিক ঘুরে বেড়াত, এবার সেগুলো ঠিক একটা নির্দিষ্ট দিক থেকেই এগোচ্ছিল। আর সেই দিকটি ছিল ঠিক রাকিব যেখানে শুয়ে আছে তার ঠিক মাথার উপরে। আজ প্রতিটি পা যেন মেপে মেপে রাখা হচ্ছিল খুব সাবধানে, কোনো তাড়াহুড়ো নেই। আর প্রতিবার যখন সে পায়ের শব্দ রাকিবের ঠিক মাথার উপর এসে থামছিল, তখন ঘরের পুরো পরিবেশ এতই ভারী হয়ে উঠছিল যে রাকিবের পক্ষে শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে পড়ছিল। রাকিব এবার ভয়ে চোখ বন্ধ করল না, সে এভাবে ছাদের দিকে তাকিয়ে রইল। তার মনে হতে লাগল যেন ছাদ ভেদ করে ওপরে সেই জিনিসটা সে দেখতে পাচ্ছে। তার হৃৎপিণ্ড এত জোরে কাঁপছিল যে সে স্পষ্ট নিজের বুকের ধরফরানি শুনতে পাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পায়ের শব্দগুলো থেমে গেল। কোন ধরনের পূর্বসংকেত ছাড়াই একদম নিঝুম হয়ে গেল চারপাশ। মনে হল ওপরে সেই সত্তা যে ঠিক রাকিবের মাথার ওপরে সে থমকে দাঁড়িয়েছে। পুরো ঘর এক শ্বাসরুদ্ধকর নীরবতায় ডুবে গেল। ঘরের বাইরে রাতের যেটুকু বাতাস ছিল তাও যেন হঠাৎ নেমে গেল। কয়েক সেকেন্ড সময় কাটল, এরপর এক মিনিট, কিন্তু আর কোনো শব্দ শোনা গেল না। রাকি খুব ধীরে ধীরে একটু নড়ে চড়ে বসার চেষ্টা করল, কিন্তু তার শরীর যেন পাথরের মতো জমে গিয়েছিল, হাত পা একদম অবশ হয়ে গিয়েছিল। ঠিক তখনই খুব হালকা কাঠের ঘর্ষণের মতো একটা শব্দ তার কানে এলো। শব্দটা ঠিক তার মাথার ওপরে সিলিং থেকে আসছিল। মনে হচ্ছিল ছাদের উপাশ থেকে কেউ একজন কান পেতে তার নিঃশ্বাস শোনার চেষ্টা করছে। তার মনে হল কেউ তাকে খুব কাছ থেকে এবং গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। তার নিঃশ্বাস অনিয়ন্ত্রিত হয়ে পড়তে লাগলো। সে চোখ দুটো বন্ধ করে নিল ঠিকই, কিন্তু এতে তার ভয় বিন্দুমাত্র কমল না, বরং আরো কয়েকগুণ বেড়ে গেল। কারণ এখন সে শুধু শব্দ শুনছিল না, বরং প্রতিটি মুহূর্তের সেই অদৃশ্য জিনিসের উপস্থিতি হাড়ের ভেতর পর্যন্ত অনুভব করতে পারছিল। তার মনে হচ্ছিল ওপর থেকে কেউ একজন তাকে দেখছে আর ক্রমাগত হাসছে। ঠিক সেই মুহূর্তে ঘরের নিস্তব্ধতা ভেঙে খুব ধীরে আর খসখসে একটি আওয়াজ শোনা গেল। আওয়াজটা এতটাই ক্ষীণ ছিল যে যদি চারপাশ একদম শান্ত না থাকত তবে হয়তো তা শোনাই যেত না। রাকিবের মনে হল সেই অমানসিক আওয়াজ যেন তার নাম ধরে খুব নিচু স্বরে ডাকছে। আর সেই কথাটি আসছে একদম ছাদের ওপর থেকে। খুব অস্পষ্ট হলেও রাকিব বুঝতে পারল কেউ একজন বলছে, রাকিব, রাকিব। কথাগুলো শোনা মাত্র রাকিবের সারা শরীর ঠক ঠক করে কাঁপতে শুরু করল। সে দ্রুত চোখ মেলে তাকালো, কিন্তু ঘরের কাউকে সে দেখতে পেল না। ঘরটি আগের মতোই অন্ধকারে ডুবে ছিল। সেই শীতল ভারী বাতাস পুরো ঘরে যেন ঘুরে বেড়াচ্ছিল। তবে এবার সে নিশ্চিত হয়ে গেল এটি কোনো মনের ভুল নয়, এটি এমন কোনো সত্তা বা জিন যা তাকে চেনে এবং তাকে লক্ষ্য করে এখানে এসেছে। সেই রাতের পর থেকে রাকিবের আচরণে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করল। দিনের বেলাও সে কেমন চুপচাপ হয়ে থাকত, ঠিকমতো কথা বলত না। তার চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছিল। সে বারবার অকারণেই ছাদের দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো সে অশুভ জিনিসটা হয়তো দিনের আলোতেও তাকে নজরবন্দি করে রেখেছে। সে আবারও তার বাবাকে সব কথা বলার চেষ্টা করল, কিন্তু এবারও বাবা বিষয়টাকে গুরুত্ব দেখালেন না। তিনি বরং কিছুটা রেগে গিয়ে বললেন, রাকিব, তুই বড় হচ্ছিস, এসব আজে বাজে কথার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলত। তুই গ্রামের ওইসব অশিক্ষিত মানুষের কথায় ভয় পাচ্ছিস, আমি তো কোনো আওয়াজ শুনি না। তুই একা একা সব ভাবছিস দেখেই তোর সমস্যা হচ্ছে। বেশি ভয় লাগলে বাসায় কোনো হজুর থেকে দোয়াপড়া করলেই দিবি, সব ঠিক হয়ে গেছে, এখন নিজে রুমে যা। বাবার কথায় রাকিব বুঝতে পারল যে ওনাকে বলে কোনো লাভ নেই। এই বাড়িতে এমন কিছু আছে যা কেবল সে নিজেই অনুভব করছে, আর কেউ সেটা বুঝতে পারছে না। তার মা অবশ্য কয়েকবার জিজ্ঞাসা করেছিলেন যে তার শরীর খারাপ কিনা, কিন্তু রাকিব তার মাকে কিছুই বলেনি। সে জানত মা ভয় পেয়ে যাবেন হয়তো, আর বাবা তো বিশ্বাসই করবেন না। একদিন বিকেলে যখন সূর্য প্রায় ডুবু ডুবু, রাকিব বাড়ির পেছনের উঠোনে একা বসেছিল। তার নজর বারবার ওপরের ছাদের দিকে যাচ্ছিল। হঠাৎ তার মনে হল সে এই কয়েকদিন ছাদটা কখনো দিনের বেলা ভালো করে দেখেনি। এই ধরনের অদম্য কৌতূহল তার মনে জেঁকে বসল। কৌতূহল আর ভয়ের সংমিশ্রণে সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। চিলেকোটা সিঁড়ির দিকে এগিয়ে গেল, পুরনো সিঁড়ি। প্রতিটি সিঁড়ি পার হওয়ার সময় তার বুক কাঁপছিল। কিন্তু ভয়ের চেয়েও এক অদ্ভুত আকর্ষণ তাকে উপরের দিকে টানছিল। মনে হচ্ছিল উপর থেকে কেউ তাকে ইশারায় ডাকছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় রাকিবের মনে হল কেউ যেন তার প্রতিটি পদক্ষেপের উপর খুব সতর্কভাবে নজর রাখছে। আশেপাশে কেউ নেই, তবুও মনে হচ্ছে চারপাশ থেকে অসংখ্য চোখ তাকে দেখছে। যখন সে ছাদের দরজার কাছে পৌঁছাল, দেখল দরজাটি অর্ধেক খোলা অবস্থায় আছে। এটি দেখামাত্র তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, কারণ সে খুব ভালো করে জানে এই চিলেকোঠার দরজা সবসময় বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করা থাকে, এই দরজা কেউ খোলে না। সে খুব সাবধানে দরজাটিতে ধাক্কা দিল। পুরনো কাঠের দরজাটি এক দীর্ঘ কর্কশ শব্দ করে খুলে গেল। সামনে সে আদিম পুরনো ছাদ, ধুলো ধূসর হয়ে থাকা মেঝে, এক কোণে পড়ে থাকা একটি ভাঙা পুরনো চেয়ার, আর চারদিকে ছড়িয়ে থাকা এক গুমোট স্তব্ধতা। সবকিছু শুরুতে সাধারণ মনে হলেও রাকিব যখন কয়েক কদম সামনে এগুলো, তখন সে নিজের পায়ের নিচে কিছু একটা অনুভব করল। সে দেখল ধুলোর আস্তরণের উপর কেউ যেন বারবার একই পথে হেঁটে একটা গভীর পথ বানিয়ে ফেলেছে। তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল, কারণ সেখানে স্পষ্ট পায়ের ছাপ ছিল, কিন্তু পায়ের ছাপগুলো সাধারণ কোনো পায়ের ছাপ নয়। এক পা সোজা, আরেকটা পা উল্টো দিকে ঘোরানো, মানে দুটি পা একটি আরেকটির অপোজিট ডিরেকশনে। মনে হচ্ছিল কেউ একজন অদ্ভুত পায়ে পুরো ছাদ জুড়ে হেঁটে বেরিয়েছে। রাকিব ধীরে ধীরে মাথা তুলে সোজা হয়ে দাঁড়াল। এবার তার মনে শুধু ভয় নয়, এক ভয়াবহ সত্যের উপলব্ধি হল। সেই সত্তাটি প্রতি রাতে শুধু ছাদের উপর পায়চারি করত না, বরং সে রাকিবকে খুঁজছিল। রাকিব বেশ কিছুক্ষণ সেখানে পাথরের মতো দাঁড়িয়ে সেই উল্টো পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছিল না যে এটি আসলে বাস্তব। তার গলা তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে সেখান থেকে দ্রুত পিছু হটতে চাইল, কিন্তু তার পা যেন মেঝের সাথে শক্ত করে কেউ আটকে দিয়েছে, একদম নড়তে পারছিল না সে। ঠিক তখনই সে খেয়াল করল ছাদের বাতাস হঠাৎ করে একদম স্তব্ধ হয়ে গেছে। কয়েক সেকেন্ড আগেও যে হালকা হাওয়া বইছিল তা এখন উধাও। সেই জায়গায় একদম বন্ধ করা ভারী পরিবেশ তৈরি হল। মনে হচ্ছিল পুরো ছাদটি কোন এক অদৃশ্য কালো ছায়ে ভরে গিয়েছে। সে চারদিকে তাকালো, কাউকে দেখতে পেল না। কিন্তু ঠিক তখনই তার ঠিক পেছনে কেউ একজন খুব জোরে নিঃশ্বাস ফেলছে বলে মনে হল। এমন শব্দ সে শুনতে পেল, শব্দটা এতই কাছ থেকে আসছিল মনে হচ্ছিল সেই সত্তাটি ঠিক রাকিবের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে। রাকিব এবার ভয়ে কুঁকড়ে গেল। তার ভেতরে কোন এক সত্তা তাকে সাবধান করে দিচ্ছিল, যদি সে এখন পেছন ফিরে তাকায় তবে সেই বিভীষিকার আড়াল সে আর কোনোদিন হতে পারবে না। কয়েক সেকেন্ড সে এভাবেই দাঁড়িয়ে থাকল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে লাগলো, আর সেই পেছনের নিঃশ্বাসের শব্দটি স্পষ্ট হয়ে উঠল। সেই নিঃশ্বাস কোনো মানুষের হতে পারে না, ছিল গভীর আর অমানসিক। মনে হচ্ছিল কোন বিশাল বড় প্রাণী ঘোত ঘোত করে নিঃশ্বাস নিচ্ছে। অবশেষে রাকিব সব সাহস করে আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে পেছনে ফিরল। কিন্তু আশ্চর্যের বিষয় হল পেছনে কেউ ছিল না, শুধু সেই খালি ছাদ আর সেই ভাঙা চেয়ারটি পড়েছিল। সে নিশ্চিত ছিল সে যখন ছাদে এসেছিল তখন চেয়ারটি এক কোণায় ছিল, কিন্তু এখন সেটি মাঝখানে কিছুটা এগিয়ে এসেছে। রাকিব আর দেরি করল না, সে দ্রুত সেখান থেকে নিচে নেমে আসার জন্য দৌড় দিল। যখন সে ছাদের দরজার হাতল ধরল, দরজাটি নিজে থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগল। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে দরজাটা টেনে ধরেছে, কিন্তু সে প্রাণপণে শক্তি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে নিচে চলে এল। ওই দিনের পর রাকিব আর কোনোদিন ছাদে দেওয়ার সাহস করেনি। এরপর কিছুদিন পার হল, বাড়ির পরিবেশ দিন দিন আরো ভারী হয়ে উঠছিল। রাকিবের মা বাবা এবার কিছুটা উদ্বিগ্ন হতে শুরু করলেন, কারণ তারা রাকিবের মধ্যে এক ধরনের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছিলেন। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল, সারাক্ষণ বিড়বিড় করে কি যেন বলতো। কেউ কিছু জিজ্ঞাসা করলে ঠিকমতো উত্তর দিত না। মা অনেকবার জিজ্ঞাসা করেছেন, তোর কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? কিন্তু রাকিব শুধু ফেলফেল করে তাকিয়ে থাকত। ও জানত কাউকে কিছু বলে কোনো লাভ নেই, এই বাড়ি থেকে যত দ্রুত বের হওয়া যায় ততই মঙ্গল। কিন্তু তার বাবার জেদের কাছে সে একদম অসহায় ছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। সারাদিন আকাশ মেঘলা ছিল। সন্ধ্যার পর থেকে শুরু হল ঝুম বৃষ্টি। গ্রামের এমন বৃষ্টিতে চারপাশে একদম অন্ধকার হয়ে গেল। বিদ্যুৎ চলে গিয়েছিল সন্ধ্যার পরপরই। পুরো বাড়িটা কয়েকটা মোমবাতির আলোয় কোনো মতে আলোকিত ছিল। রাতের খাবার খেয়ে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ল। রাকিব নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আজ তার মনের ভেতরটা একটু বেশি ভয় কাজ করছিল। বৃষ্টির শব্দে বাইরে আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না। রাকিব জানত ওটা আজ আসবে। রাত গভীর হল। ঘড়িতে কয়টা বাজে রাকিব জানে না, কিন্তু তার মনে হল রাত একটার বেশি হবে। হঠাৎ করে বাইরের বৃষ্টির শব্দ একদম থেমে গেল, মানে একদম পিনপতন নিরবতা। সে জানে এখন তার সাথে কি হবে। হঠাৎ করে রাকিব সেই পরিচিত খটখট শব্দে জেগে উঠল, কিন্তু এবার সেই শব্দে ভিন্নতা ছিল। এবার শব্দটা কোনো মানুষের হাঁটার শব্দ ছিল না, মনে হচ্ছিল কোনো কিছু বুকে ভর দিয়ে সাপের মতো এগিয়ে আসছে। রাকিবের সারা শরীর অবশ হয়ে গেল। সে ভয়ে তার গায়ের লেপটি শক্ত করে চেপে ধরল। সেই রহস্যময় খটখট শব্দটা ধীরে ধীরে তার মাথার ঠিক ওপরে সে স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সবকিছু আবারও নিস্তব্ধ হয়ে গেল। রাকিবের মনে হল হয়তো আপদটা বেড়েই নিয়েছে, কিন্তু ঠিক তখনই তাকে তার চোখের সামনে এক অবাস্তব আর বিভীষিকাময় দৃশ্য ফুটে উঠল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল ছাদে সেই শক্ত কংক্রিট যেন জ্যান্ত কোনো চামড়ার মতো নিচের দিকে ঝুলে পড়েছে। বাস্তবে কংক্রিটের ছাদ কখনো এভাবে বাঁকা হতে পারে না, কিন্তু রাকিবের অবশ মস্তিষ্ক তখন জিনের তৈরি করা অদ্ভুত এক ইলিউশন কাজ করছিল। কোনটা বাস্তব কোনটা হ্যালুসিনেশন তার কিছুই বুঝতে পারছিল না রাকিব। কখনো তার মনে হচ্ছিল ওপর থেকে বিশাল ওজনের কোনো বস্তু ছাদের উপর চেপে বসেছে, আবার কখনো রাকিবের চোখের সামনে দেখছিল তার মাথার উপর ছাদটি যেন নিঃশ্বাস নিচ্ছে আর ক্রমশ তার দিকে নেমে আসছে। মনে হচ্ছিল বহু বছর ধরে কোনো এক অন্ধকার জায়গায় বন্দী থাকা কোনো কিছু আজ মুক্ত হওয়ার নেশায় মেতে উঠেছে। রাকিব প্রাণপণের চেষ্টা করল বিছানা থেকে উঠে পালাতে, কিন্তু তার শরীর যেন অচল হয়ে গিয়েছিল। ভয় তার প্রতিটি পেশিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে শুধু চোখ খোলা রেখে সেই ঝুলে পড়া ছাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সেই ছাদের মাঝখানে অন্ধকার অংশ থেকে মনে হল কংক্রিট গলে গিয়ে একটি কালো লম্বাটে আঙুল বেরিয়ে আসছে। আঙুলটির গঠন মোটেও মানুষের মতো ছিল না। সাধারণ মানুষের আঙুলের চেয়ে দুই তিন গুণ বড়, লম্বা পাকা নখ আর চামড়া ছিল শুকনো ও ফাটা। দেখে মনে হচ্ছিল কোনো পচা গোলা লাশের আঙুল। আঙুলটি বাতাসে এমনভাবে নড়ছিল যেন সে কোনো কিছুকে স্পর্শ করার জন্য, অনুভব করার জন্য চেষ্টা করছে। কিছুক্ষণ পর একে একে আরো কয়েকটি আঙুল ছাদ ফুড়ে বাতাসের মধ্যে ভেসে বেরিয়ে এল, আর সেই আঙুলগুলোর সাথে সাথে ঝুলে পড়ল কিছু জট পাকানো লম্বা চুল। এত লম্বা চুল যে সেগুলো প্রায় রাকিবের মুখের কাছাকাছি চলে আসছিল। সেই চুলের আড়াল থেকে দুটি ধপধপে সাদা চোখ বেরিয়ে সরাসরি রাকিবের চোখের দিকে স্থির হল। সেই মুহূর্তে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। রাকিবের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। সে শত চেষ্টা করেও চিৎকার করতে পারছিল না। তার মনে হচ্ছিল তার বুকের উপর কেউ বিশাল একটা পাথর চাপিয়ে দিয়েছে। ঠিক তখনই সেই সত্তাটি তার মুক্তি আবার কিছুটা নিচে নামিয়ে আনল। ফাটলটা আরেকটু বড় হল। চুলের আড়ালে মুক্তি পুরোপুরি স্পষ্ট দেখা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছিল সেটি মোটেও মানুষের মুখ নয়। মুক্তি একটু লম্বাটে আর দাঁতগুলো সোচালো। তার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার উপস্থিতি নয়, বরং তার সেই খসখসে আওয়াজ, সেই অমানসিক ও ভাঙা গলায় রাকিবের সাথে সে কথা বলতে শুরু করল। চল আমার সাথে, চল তোর আজ আমার সাথে যেতে হবে। এই কথা শোনার পর রাকিবের ভেতরের শেষ সাহসটুকুও ধূলিসাৎ হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। তার শরীর সম্পূর্ণ নিস্তেজ হয়ে এলো। সে যেন সেই মুহূর্তে অন্য কোনো জগতের আহ্বানে নিজেকে সঁপে দিল। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে রাকিবের সামনে সব ঝাপসা হয়ে আসা শুরু করল। সে ঝাপসা হয়ে আসার চোখে শুধু ধরা পড়ল ঘরের শক্তভাবে বন্ধ থাকা কাঠের জানালাটা প্রচণ্ড শব্দে খুলে গেছে, আর ছাদের উপর থেকে নেমে আসে সেই ভয়ঙ্কর কালো হাতটা তাকে শূন্যে ভাসিয়ে জানালার দিকে প্রবল শক্তিতে ঠেলে নিয়ে যাচ্ছে। এরপর আর রাকিবের কিছুই মনে নেই। পরদিন সকালে যখন বাড়ির সবাই ঘুম থেকে উঠল, তখন চারপাশ একদম শান্ত। রাকিবের মা সকালে নাস্তা বানাচ্ছিলেন। নাস্তা রেডি করে তিনি রাকিবকে ডাকতে গেলেন, কিন্তু রাকিবের ঘরের দরজা ভেতর থেকে ছিল বন্ধ। মা কয়েকবার ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। মা ভাবলেন হয়তো রাতে ভালো ঘুম হয়নি তাই ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর বাবাও এলেন। বাবাও কয়েকবার ডাকলেন, যখন অনেক ডাকাটাকি করে কোনো সাড়া পাওয়া গেল না, তখন বাবার মনে একটু সন্দেহ তৈরি হল। উনি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলেন, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। এরপর বাবা প্রতিবেশীদের কয়েকজনকে ডাকলেন, সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে দেখা গেল ঘর একদম খালি, রাকিফ সেখানে নেই, তার বিছানা অগোছাল অবস্থায় পড়ে আছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, রাতে রাকিব ছাদ ভেঙে পড়া যে দৃশ্যটি দেখেছিল, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। ছাদ একদম অক্ষত, ঠিক আগের মতোই শক্ত কংক্রিটের, কিন্তু ঘরের কাঠের জানালা ভাঙা আর জানালার গ্রিলটা এমনভাবে বাঁকা করা যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ওই ভাঙারা জানালা দিয়েই যেন কিছু একটা তাকে জোর করে বাইরে টেনে নিয়ে গেছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে তাকে খোঁজা হল। রাকিব যেন এক নেমে এসে কর্পূরের মতো কোথাও মিশে গেল। রাকিব নিখোঁজ হওয়ার পর গ্রামের একজন ইমাম সাহেব কয়েকজন আলিম নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন। ওনারা বাড়িটা পর্যবেক্ষণ করে যা বলেছিলেন তা শুনলে যে কারো বুকের রক্ত পানি হয়ে যাবে। ইমাম সাহেব বলেছিলেন, ওই বাড়িতে অনেক বছর আগে এক ইফরিত জিনের বসবাস ছিল। অনেক বড় এক আলেম ওই জিনটাকে ওই বাড়ির চিলেকোঠায় কিছু কুরনের আয়াত পড়ে বন্দী করে রেখেছিলেন। কিন্তু রাকিবের বাবা যখন বাড়িটা কিনে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করছিলেন, তখন হয়তো ভুলবশত ওই আলেম সাহেবের দেওয়া কোনো একটা তাবিজ বা গণ্ডি নষ্ট হয়ে যায়, আর এর ফলে জিনটা মুক্ত হয়ে যায়। যেহেতু রাকিব ওই চিলেকোঠার নিচেই থাকত, তাই জিনটার প্রথম নজর তার উপরেই পড়ে আর জিনটা রাকিবকে নিজের শিকার বানিয়ে দেয়। ওনারা আরো বলেন, রাকিবকে জিন হয়তো মেরে ফেলেনি, তারা তাকে তাদের অদৃশ্য জগতে হয়তো বা নিয়ে গেছে। রাকিব নিখোঁজ হওয়ার পরপরই ইমাম সাহেবের কথা মতো রাকিবের বাবা মা বাড়িটি ছেড়ে অন্যত্র চলে যান। কিন্তু প্রতিদিন ছেলের খোঁজে বাবা ওই পুরনো বাড়ির আশেপাশে পাগলের মতো ঘুরে বেড়াতেন। প্রায় তিন মাস পর ওই পুরনো বাড়ির পাশের এক নর্দমায় পাওয়া যায় রাকিবকে। তাকে দ্রুত বাড়ি এনে গোসল করানো হয়। তার শরীর একদম কঙ্কালসার হয়ে গিয়েছে, চামড়ার নিচের হাড়গুলো যেন গোনা যাচ্ছে, আধমরা হয়ে পড়ে আছে সে। কিছুদিন পর একটু কথা বলার শক্তি ফিরে পেলে সে বাবা মাকে সব খুলে বলে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সে যা কিছু দেখেছে সবকিছুই সে বাবা মাকে খুলে বলে। বাবার মনে যেটুকু সংশয় ছিল ছেলের মুখে সব শুনে তা চিরতরে দূর হল আর জায়গা করে নিল এক বুক আক্ষেপ। কাল বিলম্ব না করে দ্রুত হুজুর ডাকা হয়, কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। হুজুর বলেন, অনেক দেরি করে ফেলেছেন ভাই সাহেব আপনি, আগেই আপনাকে সাবধান করা হয়েছিল এই বাড়ি নিয়ে। ছেলেটার কথা শুরুতে আমলে নেওয়া উচিত ছিল আপনার। আপনাদের অবহেলা আর অবিশ্বাসের সুযোগে ওই বদ জিন এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। রাকিব এখন ওই অদৃশ্য সত্তার মায়াজালে বন্দী, সে নিজ থেকে ফিরে আসেনি, তাকে হয়তো সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছে, আবার প্রয়োজন মতো তাকে ডেকেও নেওয়া হবে। রাকিব মাঝে মাঝে নিখোঁজ হবে। শক্তিশালী রোগায়া ছাড়া, দীর্ঘমেয়াদী চিকিৎসা ছাড়া এই ছেলেকে পুরোপুরি মুক্ত করা খুবই কঠিন। রাকিবের বাবার আফসোসের আর কোনো সীমা রইল না। উনি শুধু একটা কথাই বলেন, আমি কেন গ্রামবাসীর কথা আগে শুনলাম না, আমার লোভ আমার ছেলেটাকে শেষ করে দিল। সেই বাড়িটি আবারও জনশূন্য হয়ে পড়ে থাকল। আজও রাকিব মাঝে মাঝে নিখোঁজ হয়ে যায়, কখনো দশ দিন কখনো বা কয়েক মাস তাকে পাওয়া যায় না। আর যখন সে ফিরে আসে তখন মাঝে মাঝে গভীর রাতে তার রুম থেকে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ, সেই খসখসে গলার শব্দ, আমার সাথে চল। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত.com এর সাথেই থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
রাসেল ভাই ও সকল লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি বেশি কথা বলবো না রাসেল ভাই সম্পর্কে, কারণ যারা রাসেল ভাইকে শুনে অনেকদিন আগ থেকে রাসেল ভাইয়ের শো গুলা শুনতেছে তারা ওনাকে আসলে ভালোভাবে চিনে, তো আমি এক্সট্রা কিছু বললাম না। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নি, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রামের কোন একটা গ্রামে। সো আমার নাম হচ্ছে তুহিন। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমি ছোটকালে আমার নানুর থেকে শুনছি, এটা আমাদের মানে আমার নানুর বাড়ির পাশের বাড়ির আর কি একটা ছেলে। তো ছেলেটা কাহিনীটা হয়েছে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা দেখবেন মানে অনেক আগের ঘটনা আর কি, দেখবেন যে তারা যে যখন জমির দিকে পানি কমে যায় তখন ওই যে জমির ভিতরে মাছ থাকে ওই জমিতে তারা যে পানিগুলা থাকে ওগুলা দেখা গেছে সেচ দিয়া মাছগুলা ধরে আর কি। তো অনেক সময় দেখা গেছে যদি আপনার জমির সাথে যদি ওই যে আপনার আছে না খালে যদি কোনো কানেক্ট থাকে তো ওইখানে কি করে তারা কিছু খাবার দেয় মাছের, ধরেন আপনার শুটকি বা ভাত ভুসি এরকম কিছু দিলে মাছ আসে। তো যথারীতি হয়েছে একটা ছেলে ধরেন আগের দিন রাত্রে গিয়ে এরকম একটা জমি দেখে আসছে যে কালকে ওইটা সে সেচ দিবে ওইখানে মাছ ধরবে। তো রাত্রে গেছে যাওয়ার পরে ওইখানে সে আদার গুলা দিয়েছে মানে মাছের খাবার গুলা দিয়ে আসছে। তারপরে তার চিন্তা হচ্ছে গিয়ে সে ধরেন রাত্রে তো খাবার দিছে সে সকালে ফজর নামাজ পড়ে সে পানি গুলা সেচ দিবে, কারণ যেহেতু জমিন মানে খালি মাঠ সো হিসেবে এখানে রোদ মানে গরম একটু বেশি লাগবে, রোদ থাকবে। সো তার চিন্তা হচ্ছিল যে সকালে ফজর নামাজ পড়ে একদম মানে আপনার ভোরে ভোরে গিয়ে ওইখানে পানিগুলা সেচ দিয়ে দিবে। তো যে কথা সে গেছে কি করছে ফজর নামাজ পড়ার জন্য উঠছে যে চিন্তা করছে যে নামাজটা পড়ে ও রওনা দিবে। তো ভাই আসলে যেটা হয়েছে ও নামাজ পড়ার জন্য আপনার পুকুরের ঘাটলা আছে না তো এখানে অজু করতে গেছে। তো যে ইমাম সেও দেখছে যথারীতি ইমামরা তো আপনার মসজিদের পাশে একটা কাছারি ঘর থাকে ওইখানে থাকে, তো দেখলো যে ছেলেটাও আসছে। ছেলেটা এমনি সাধারণত মানসিকভাবে একটু অসুস্থ আপনার ধরেন একটু প্রতিবন্ধী টাইপের আর কি। তো ওই অজু করতে গেছে, তো যাওয়ার পরে ইমাম তো ইমাম সাহেব দেখছিল, দেখার পরে তো ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজ পড়ানোর পরে পিছনে তাকায় দেখতেছে ছেলেটা নাই। তো না দেখার ইমাম সাহেব একটু শক হইল কিরে ছেলেটারে দেখছি দেখলাম তো আমার সাথেই আসলো মসজিদে, দেখলাম তো ঘাটলায় অজু করতে নামছে। তো ইমাম সাহেব এরপরে কাউকে কিছু জানায় নাই, সে যথারীতি না মানে তার যে নিম্বার থেকে উঠে গিয়ে সে দেখতেছে যে ছেলেটা কই। তো ওইখানে ও ইমাম সাহেব একটু বাইরে হইয়া আপনার যে পুকুরে ঘাটলা আছে মানে গ্রাম অঞ্চলে সব মসজিদের সামনে আপনার অজুখানাও থাকে প্লাস আপনার পুকুরও থাকে, তো বেশিরভাগ মানুষ পুকুরে ইউজ করে যেহেতু আগে ওই হিসাবে অজুখানা এত ভালো ছিল না বা বাথরুম প্রস্তাবখানা এগুলো ছিল আর কি। তো হুজুর যখন পুকুরে ঘাটলার দিয়ে গেছে তখন দেখতেছে যে ছেলেটারে কে মানে যথেষ্ট যেটা আশা করা যায় মানে এটা যে কোনো একটা ধরেন অস্বাভাবিক কিছুই তার ঘাটটা একদম ভেঙে মানে পিছন দিক দিয়ে ঘুরিয়ে মানে ঘাটলার উপরে যেমনি বস মানে ওজুর করার জন্য বসছিল সেম ওই অবস্থাতে তার ঘাটটা একদম ভেঙে মানে পিছন দিক দিয়ে ঘুরে ঘাটলার ভিতরে শোয়াই রাখছে। তো পরে আসলে ইমাম সাহেব সবাই ডাক দিছে, ডাক দিয়ে ইমাম সাহেব এমনি এমনি বলতেছে যে আমি তো আসার সময় দেখছিলাম ও ওজু করতে নামছে, তো এখন দেখতেছি এই অবস্থা। তো ওর বাড়ির লোকেরও খবর দিছে, বাড়ির লোকেরা বলছিল যে এমনি এমনি মানে তার মা বলছে আর কি যে সে তো আজকে জমির দিকে একটা জমি পানি সেচ দিয়ে মাছ ধরার কথা, তো ওই জন্য তাড়াতাড়ি উঠছে, উঠে মনে করছে যে মানে রোদ উঠার আগে আগে সে মাছটা মাছ ধরবে পানিগুলো সেচ দিয়ে, তো ওই হিসেবে ও তাড়াতাড়ি আজকে উঠছিল। তো যথারীতি সবাই কান্নাকাটি করছে, তবে আসলে আগে পরে কখনোই ওই ঘাটলার ভিতরে এরকম কিছু হয় নাই যে মানে মানুষ এক্সাক্টলি বলতে পারবে যে হ্যাঁ এটা কোনো ভূত জিনে করছে বা এরকম কিছু, তবে এটা মানুষের কাজ না এটা শিওর, কারণ যে হিসেবে মানে ঘাটটা একদম ভেঙে আপনার পিছন দিক দিয়ে ঘুরে রাখছে মানে দেখলে জিনিসটা আসলে খুবই অবাক লাগে। তো জিনিসটা আসলে ভয় না, বাট আপনি যদি মানে ওর জায়গায় যদি আমি নিজেকে বসায় একটু ইমাজিন করে ফিল করি জিনিসটা আসলে ভৌতিক, কারণ মানে শুনে যদি আমি জাস্ট শোনার জন্য শুনলে এটা কিন্তু ভয় লাগবে না, আর যদি একদম ওর জায়গায় আমি নিজেকে বসাই তারপরে ফিল করি তাহলে কিন্তু ঘটনাটা আসলে খুবই ভয়ঙ্কর একটা। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, ছোট্ট ঘটনা। তো আমার কাছে আরো ঘটনা আছে ইনশাল্লাহ, আমি সময় পাইলে সময় আছে আমি পাঠাবো ইনশাল্লাহ। আমি বর্তমান সৌদি আরবে থাকি, তো রাসেল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তার আগামী দিনের পথ চলা খুব সহজ এবং সুখের হোক। তো ভূত.com এগিয়ে যাক, আমরা সবসময় বুদ্ধত্বের সাথেই আছি ইনশাআল্লাহ, আগামীতেও থাকবো। তো রাসেল ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। অনেকক্ষণ সময় কাটলো ভয়ের রাজ্যে, এবার বিদায় নেবার পালা। কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আগামীকাল শুক্রবারের শো আসছে এবং সেখানে দারুণ কিছু ঘটনা থাকবে আপনাদের জন্য, আশা করি শুনবেন আপনারা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।